누니누가? 아니 티이키 토마토 쿠제바보.
토트.com with Russell. ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 11:59 এবং আমরা ভূত ডট কম শুরু করে ফেললাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আর এখন তো আসলে ঈদের একদম খুব কাছাকাছি একটা মুহূর্ত, কাছাকাছি একটা সময়ে আমরা অনেকেই বাড়ি চলে যাচ্ছেন। যেমন আমি কালকে দেখছিলাম আমাদের তানভীর তুষারের একটা পোস্ট পড়ছিলাম, আরো অনেকেই এখন কিন্তু বাড়ির পথে রওনা দিয়েছেন এবং আপনজনের কাছে ফিরে যাওয়ার যে তাড়া সেটা অনুভব করা শুরু করেছেন। এবং তাই হয় এই সময়টা আমাদের কাছে এই জন্য আরো অনেক বেশি স্পেশাল, আমাদের কাছে অনেক বেশি অন্যরকম মনে হয় এই কারণেই, যাতে আমরা ঈদের ঈদ আসলেই আপনজনের কাছে ছুটে যেতে চাই, শেকড়ের টানে আমরা যেতে চাই আমাদের প্রিয় জন্মভূমিতে। তো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আপনারা যারা এখন অলরেডি ট্রাভেল করছেন, অনেকেই ট্রাভেল করছেন, আমি জানি, আজকে দেখলাম যে আমি আজকে ফেসবুক খোলার পরেই আমি শুধুমাত্র এই ধরনের পোস্ট দেখেছি যে আজকে যেতে পারছি না, একটা টিকিট বিক্রি হবে, কেউ নেবেন কিনা, বা কেউ একজন বলছেন যে অমুক জায়গার টিকিট আছে কিনা, এই টাইপের পোস্টও কিন্তু শুরু হয়ে গেছে, যেটা ঈদের সময় খুবই ভালো লাগে। ঈদের সময় ম্যাক্সিমাম সময় আমার কোথাও যাওয়া হয় না এই কারণে, আমি যত আমি মানে কি বলবো যে যতদিন দেখেছি যে সবাই চলে যাচ্ছেন, আমি শুধুমাত্র পুরনো শহরেই সেই শহরেই থেকে গেছি একটা কারণেই, সেটা হচ্ছে যে আপনাদের সাথে কথা বলা, আপনাদের সাথে আপনাদেরকে নতুন শো উপহার দেয়, এই ব্যস্ততাগুলোতে ম্যাক্সিমাম সময় যাওয়া হয় না। তবে ঈদের পরে বা কোনো একটা সময় হয়তো যাওয়া হয়। কোনো কোনো ঈদে আমি গেছি এবং তখন আবার লাইভও করেছি। যেমন আমি আমার মনে পড়ে যে 2 বছর আগে আমি শো করেছি রাজশাহী থেকে, স্টুডিও থেকে লাইভ করেছিলাম, সেই মুহূর্তটাও নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো সবকিছু মিলিয়ে এই সময়টা আমার জন্য অনেক বেশি স্পেশাল, কারণ এই সময়েই আপনাদের সাথে সবচেয়ে বেশি কথা হয়, আপনারা সবচেয়ে বেশি কাছে আসেন, আপনাদের সাথে অনেক 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 সময় পর্যন্ত কথা বলা যায়, ঘটনা শেয়ার করা যায়, সবকিছু। তো যাই হোক, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি আমাদের আজকের এপিসোডে প্রবেশ করব। তবে তার আগে জানাই আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করবেন নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়েছি। কিছুক্ষণের মধ্যে জানিয়ে দিব আমাদের ঈদ স্কেজিউল, অর্থাৎ কবে থেকে কবে, কোথায়, কখন, কিভাবে আমাদের শুনতে পাবেন সেটা আমি জানিয়ে দেব কিছুক্ষণের মধ্যে। সুতরাং সেই জন্য আপনাদের আরও একটু সময় অপেক্ষা করতে হবে আমরা, এবং আমাদের ফেসবুক পেজে স্পেশালি চোখ রাখতে হবে। আমাদের ফেসবুক পেজের মাধ্যমেই আপনারা জানতে পারবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলেও আমরা জানিয়ে দেব, russellbhoot.com ইউটিউব চ্যানেলেও আমরা জানিয়ে দেব যে কখন, কিভাবে, কোথায় আমাদের আপনারা খুঁজে পাবেন ঈদের মধ্যে। যাই হোক, আমরা কথা বাড়াতে চাই না, আমরা আসলে ঘটনায় চলে যেতে চাই এবং আজকের ঘটনাগুলোও আমি বলবো যে খুবই স্পেশাল। আজকের ঘটনাগুলো সম্পর্কে যদি একটু বর্ণনা দেই তাহলে আপনাদেরকে বলতে হয় যে আমাদের প্রথম ঘটনাটি হচ্ছে অন্য এক বাবু মামা। এটা হচ্ছে সত্যি কথা বলতে একজন মানুষ, যে মানুষটি আসলে সে না, তাকে মনে করে ভুল করা, এই ব্যাপারটা নিয়ে একটা ঘটনা। রাতের ট্রেনে জঙ্গলে, এইখানে হঠাৎ করেই মাঝ রাস্তায় থেমে যায় একটি ট্রেন এবং সেখানে ঘটে অদ্ভুত সব ঘটনা। আম্মু আমি ঘুমাতে পারি না, একজন মানুষের করুণ আরতি, এবং সেই আরতি কোথায় তাকে নিয়ে যায় সেটা শুনবো আমরা। অতিথি হয়ে এক কবিরাজ আসেন, সেটা নিয়ে আমাদের আজকের ঘটনা, অতিথি কবিরাজ। এবং তারপরে জ্যোৎস্নার জাল, মাছ ধরা নিয়ে একটি ঘটনা, যেখানে চাঁদের আলোয় ঘটে এক অস্বাভাবিক ঘটনা। বিল ঝাড় কবরস্থান বাড়ি, অর্থাৎ বিলের পরে বাঁশঝাড়, বাঁশঝাড়ের পরে কবরস্থান এবং তারপরে বাড়ি, সেই বাড়িটায় পৌঁছাতে চাইছে কোনো একজন, কি ঘটতে পারে তার সাথে। এবং তখন বেশ রাত, বিড়ালটা নেই, একটি চমৎকার ঘটনা, ছোট্ট, খুবই ছোট একটা ঘটনা, আপনার সঙ্গে একটা অডিও ক্লিপ আপনাদের শোনার আমন্ত্রণ রইল। এবং মাঝ রাস্তায় লাশ, আপনি যদি হঠাৎ পথ চলতে গিয়ে দেখেন রাস্তার মাঝামাঝি বা মাঝ বরাবর একটা লাশ শুয়ে আছে তাহলে কেমন লাগবে নিশ্চয়ই বুঝতে পারেন, সেটা নিয়ে ঘটনা। এবং সেটা নিয়েই আমরা আমাদের ঘটনাগুলো শুনবো। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমাদের আজকের ঘটনায় চলে যাচ্ছি। আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। আনুষ্ঠানিকভাবে আমরা শুরু করছি আমাদের ভূত ডট কম। চলুন কথা না বাড়িয়ে সরাসরি যাওয়া যাক আজকের ঘটনায়। ঘড়িতে সময় রাত 12:04। আমি রাসেল আছি, সাথে শুনছেন ভূত ডট কম। প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার আমন্ত্রণ। চলে যাচ্ছি, প্রবেশ করছি আমাদের মূল এপিসোডে।
আমি শুধু তোমার সাথে থাকতে চাই।
কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত ডট কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। পবিত্র রমজান মাসের শেষ কয়েকটা দিন সামনে, তার মানে ঈদ আসন্ন, এবং এই সময়টাতে সবারই ব্যস্ততা অনেক বেড়ে যায়। ঘরে ফেরার তাড়া যেমন থাকে, প্রিয়জনের জন্য কেনাকাটা, নিজের জন্য কিছু কেনাকাটা তাড়াহুড়ো করে, তার মাঝখানে আমরা আজকের এপিসোডটি নিয়ে হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ, অনেক স্টোরি পাচ্ছি আপনাদের কাছ থেকে, যে স্টোরির মাধ্যমে আমরা সাজাচ্ছি যে এপিসোডটি হবে তারপরে ঈদের এপিসোড, সম্ভবত আর খুব অল্প দিন। আচ্ছা, সামনের শুক্রবারে কি ঈদ হবে নাকি তার আগে হয়ে যাবে? আমি ঠিক বুঝতে পারছি না। এক একজন এক একটা ডেট বলছেন, আসলে চাঁদ নির্ভর সবকিছু, সুতরাং হুট করে বলাও যায় না যে আগে পরে। আমি আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আজকে জানাবেন। আমরা চলে যাচ্ছি আমাদের ঘটনায়। সাজ্জাদ মিরপুর 2 বড়বাগ থেকে এই ঘটনাটি পাঠিয়েছেন। তিনি লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই ও লিসেনার্স, আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। প্রথমে রাসেল ভাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ 9/10/2022 সানডে স্পেশাল এপিসোডে আমার পাঠানো ইমেলটি মৃত্যুর পরে ফিরে আসা পড়ে শোনানোর জন্য। ইমেল পাঠানোর উৎসাহ আরো দ্বিগুণ হয়ে গিয়েছে, তাই আমি আরো একটি ঘটনা লিখতে বসলাম। এই ঘটনাটি আমার নিজের সাথে ঘটেছে এবং কিছু ঘটনা আমার ফ্যামিলির সাথেও ঘটেছে। ভালো লাগলে পড়ে শোনার অনুরোধ রইল। চলে যাচ্ছি ঘটনায়। ঘটনা এক, সময় তখন 2013-র শেষ দিকে, আমি ক্লাস 1-এ পড়ি। প্রতিদিনের মতোই আমার দিন কাটছিল। প্রতি সন্ধ্যায় আমি আমার আম্মুর কাছে বায়না ধরি আমাকে নতুন কিছু নাস্তা বানিয়ে খাওয়ানোর জন্য। সেদিনও বলেছিলাম, আম্মু বলেন, আচ্ছা তুমি রুমে বসে টিভি দেখো, আমি নাস্তা বানিয়ে আনি। আম্মু রান্নাঘরের দিকে যাওয়ার পর আমি টিভি দেখছিলাম, মিনিমাম 15-20 মিনিট হবে। আম্মু আমার জন্য কি বানাচ্ছেন দেখার জন্য আমি রুম থেকে বের হয়ে রান্নাঘরের দিকে হাঁটতে লাগলাম। বলে রাখা ভালো, আমি যে রুমে ছিলাম সেখানে একটা ছোট অ্যাটাচ বাথরুম ছিল এবং রুম থেকে বের হয়ে বাম দিকে আরেকটি বাথরুম। ঘটনায় ফেরা যাক, রুম থেকে বের হয়ে বাম দিকে আমার চোখ পড়ল বাথরুমের দরজা খোলা এবং লাইটও চালানো। আমি দেখি আম্মু বাথরুমে এসে বালতিতে কাপড় ভেজাচ্ছে। তখন পরনে আমার আম্মু কালো লাল রঙের জামা পরেছে, কিন্তু কিছুক্ষণ আগেও তো আম্মু হালকা নীল রঙের কাপড় পরেছিলেন। আমি সেইখান থেকে হেঁটে রান্নাঘরের দিকে হাঁটা দিলাম, দেখার উদ্দেশ্যে যে আম্মু কি রান্না করছেন। কিন্তু অবাক করা বিষয় হলো, আমি গিয়ে দেখি আম্মু তো ঘরেই আমার জন্য নাস্তা বানাচ্ছে। তখন আম্মুর পরনে আকাশে অর্থাৎ হালকা নীল রঙের কাপড়ই ছিল। আমি তখন ক্লাস 1-এর ছোট ছেলে, ভয় পাওয়াই স্বাভাবিক, তবে আমার মনে প্রশ্নও জাগে, এ আমি কি দেখলাম? আম্মুকে কিছু না বলে আমি ছুটে যাই বাথরুমের দিকে। গিয়ে দেখি আগের মতো দরজা খোলা, লাইটও জ্বালানো, কিন্তু আমার আম্মুর পিছনে অবয়ব নেই। আমার আম্মুকে সব খুলে বললে আম্মু বলল, আমি ভুল দেখেছি, কিন্তু আমি তো পরিষ্কার দেখলাম, এইখানে আমার মনের ভুল হওয়ার কোনো চান্সই নেই। আম্মু আমাকে আয়াতুল কুরসি পড়ে ফু দিলেন। ঘটনা 2, প্রথম ঘটনার বেশ কিছুদিন পর, একদিন খাওয়া দাওয়া শেষ করে রাতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, বিছানায় শুয়ে পড়লাম। তখন ছোট থাকায় আমি দাদির সাথে ঘুমাতাম। প্রতি রাতেই ঘুমানোর সময় আমার আব্বু ডাইনিং রুমে বসে কাজ করে নেন, যেমন ডাইনিং টেবিলে থালা বাসন সরানোতে আম্মুকে হেল্প করা, পানির বোতল ভরা ইত্যাদি। আম্মু ঘুমাতে যাওয়ার পরে আব্বু এই কাজগুলো করেন। বলে রাখা ভালো, আমি যে রুমে ঘুমাই সেই রুম থেকে ডাইনিং এর রুমটি সম্পূর্ণ দেখা যায়। আব্বু কাজ শেষ করে চলে যান, তবে ডাইনিং রুমটির লাইট জ্বালানো ছিল। আমি শুয়ে আছি,
তাকিয়ে দেখি ডাইনিং রুমে কেউ নেই, কিন্তু হঠাৎ দেখি ডাইনিং টেবিলের কোণা দিয়ে প্রায় 2-3 ফুট উচ্চতার কালো একটি জমাট বাঁধা ছায়া হেঁটে চলেছে। এমন প্রায় 10 সেকেন্ড আমি দেখি, কিন্তু আশ্চর্যের বিষয় হল তখন ডাইনিং রুমে কেউ ছিল না, আব্বুও চলে গিয়েছিল। আব্বু যদি আসতো তখন আমি দেখতাম, কারণ আমার রুম থেকে সম্পূর্ণ ডাইনিং রুমটি দেখা যায়। ঘটনা 3। এটি আমার আব্বুর সাথে ঘটেছে। তখন আমার আম্মুর বিয়ে হয়নি, বয়স 20-21 হবে, কিন্তু অতীব গুরুত্বপূর্ণ কাজের জন্য আব্বু প্রায় 1 বছর দেশের বাড়ি গাজীপুরে নলি আটিকিতে ছিলেন। সেখানে আব্বুর একটি বড় পোলট্রি ফার্ম ছিল। আব্বু তার কাজের ফাঁকে সেই পোলট্রি ফার্মেও যেতেন এবং প্রায় রাত 12-1 দিকে বাড়ি ফিরতেন। একদিন আব্বু পোলট্রি ফার্ম থেকে কাজ শেষ করে বাড়িতে যান। তখন আমার আব্বু একা ছিলেন, গভীর রাত হলেও চাঁদের আলোয় চারিদিক ভালোই দেখা যাচ্ছিল। নির্জন রাস্তায় তখন কেউ ছিল না। আব্বু ফার্মের দরজা এবং যাবতীয় কাজ সম্পূর্ণ করে বের হয়ে আসলেন। রাস্তার দিকে হাঁটতে হাঁটতে আব্বু হঠাৎ যা দেখলেন তা দেখার জন্য আব্বু মোটেও প্রস্তুত ছিলেন না। রাস্তা বেশ ভালোই, সামনে অপর প্রান্তে 10-12 জন লোক একসাথে সারি করে, অর্থাৎ লাইন করে এক পাশ থেকে অন্য পাশে এগিয়ে যাচ্ছে। তাদের একজনেরও মাথা ছিল না, তাদের গলা থেকে বদবদ করে রক্ত পড়ছিল। আলহামদুলিল্লাহ, আমার আব্বু অনেক সাহসী ছিলেন। আব্বু সাথে সাথে আয়াতুল কুরসি পড়ে গায়ে ফু দিলেন এবং বাড়ির দিকে রওনা দিলেন। ঘটনা 4। এটি 2 মাস আগে ঘটেছে আম্মুর সাথে এবং আমিও সাক্ষী, নানিও। বলে রাখা ভালো, ঘটনা 1 ও 2 যখন ঘটে তখন আমরা জোনাকি রোড এলাকায় থাকতাম, বর্তমানে আমরা বড়বাগ বসতি হাউসিংয়ে। ঘটনায় ফেরা যাক, আমার নানি মাঝে মধ্যেই আমাদের বাড়ি আসেন এবং 6-7 দিন করে থেকে যান। 1.5 মাস আগে আমার নানি যখন আসেন তখন একদিন আম্মু এবং নানি আমার খালা নিপা খালার সাথে কথা বলার জন্য ভিডিও কল দেন। বলে রাখা ভালো, নিপা খালার বাসা কুড়িল বিশ্ব রোড, সেইখানে আমাদের বাসার পাশেই আমার খালুর আরেকটি জমি আছে, সেখানে বিল্ডিং নির্মাণের কাজ চলছে এবং এই কাজের মূল দায়িত্বরত হলেন আমার মামা, বাবু মামা। আমার আম্মু এবং নানি যখন নিপা খালার সাথে ভিডিও কলে কথা বলছিলেন তখন নিপা খালার বাড়িতে খালা এবং খালাতো ছোট ভাই ছাড়া কেউ ছিল না। খালু ছিলেন অফিসের কাছে। আম্মু কথা বলার এক ফাঁকে খালাকে বললেন, নিপা, বাবু ভাই পিছনে বসে একা একা কি করেন? খালা বললেন, তুমি কি বলছো এসব? বাবু তো ওর কাজ শেষ করে বিকেলেই চলে যায়, তুমি ভুল দেখেছ। আম্মু বললেন, কি বলছো এসব? আমি মাত্র দেখলাম, আম্মাও দেখল বাবু ভাইকে। বাবু ভাই সাদা পাঞ্জাবি পায়জামা টুপি পরে পেছনে চেয়ারে বসেছিলেন এবং আমার দিকে তাকিয়ে হেসে উঠছেন। নানি বললেন, নিপা, ডিনা সত্যি বলছে, আমিও বাবুকে দেখেছি। এই বিষয়ে আর কথা না বাড়িয়ে তাদের কথা তারা শেষ করে দেন, ফোন রেখে দেন। এইখানে একজনের মনের ভুল হলে বোঝা যেত, কিন্তু আমার আম্মু এবং নানি দুজনেই তখন বাবু মাকে দেখেছিলেন। তাদের কথা বলার সময় আমিও সেই রুমে ছিলাম, কিন্তু আমি ফোনে ব্রাউজিং করছিলাম তাই ভিডিও কলের কথা আমার মাথায় ঢুকছিল। কিছুক্ষণ পরে আব্বু আসলেন বাসায়। আম্মু আব্বুকে বলার পর বললেন, আরে এইগুলো তোমার মনের ভুল, বেশি ভেব না। কিন্তু আম্মু বললেন যে আম্মু সত্যি দেখেছেন, নানিও দেখলেন মামাকে। আব্বু আম্মুকে বললেন, আচ্ছা এক কাজ করো, বাবু ভাইকে ফোন দিয়ে সব বলো। আম্মু তখনই বাবু মামাকে কল দিলেন এবং সব খুলে বললেন। এরপর মামা বললেন,
নিপার বাসার কাজ শেষে আমি বাড়িতেই এসে পড়েছি, এতক্ষণ ধরে আমি বাড়িতেই ছিলাম, এত কিছু ভাবিস না।
বলে রাখা ভালো, নিপা খালার বাসা থেকে মামার বাড়ির দূরত্ব প্রায় 1-1.5 ঘন্টার, তাই এত অল্প সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া সম্ভব না। আমার আব্বু আমার আম্মুকে বললেন, তুমি কিছু যদি দেখেও থাকো তাহলে ভালো কাউকেই দেখেছ, এত কিছু ভাবার নেই। ঘটনা 5। এটি বেশ কিছুদিন আগে ঘটেছে আব্বুর সাথে। রাতে ঘুমানোর সময় আমার ছোট বোন মাঝখানে এবং আমার আম্মু বিছানায় কোনায় ঘুমায়। সেদিন আব্বুর ঘুম ভেঙে যায়, তখন 9:00 বাজে খেয়াল করিনি। আব্বু দেখলেন জানালার অপর প্রান্তে, অর্থাৎ বাইরে, একজন বৃদ্ধা মহিলা আব্বুর দিকে তাকিয়ে আছে। বলে রাখা ভালো, আমরা 5 তলাতে থাকি। আব্বু এই দৃশ্য দেখার পর দোয়া কালাম পড়ে আবার সেই জায়গায় তাকিয়ে দেখেন, কেউ নেই। আম্মুকে তখন কিছু বলেননি। পরের দিন সন্ধ্যায় আমরা যখন একসাথে ছিলাম তখন সব বলেন। এগুলো ছিল বাস্তব জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা। চলেন এখন স্বপ্নের ঘটনায় যাওয়া যাক, যা ঘটেছে আমার সাথে। তখন 2020 করোনা মহামারীর জন্য দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় অনির্দিষ্টকালের জন্য। এই লম্বা ছুটিতে আমারও জীবন কাটছিল যেমন দশটা স্টুডেন্টের কাটে। বলে রাখা ভালো, আমি যে রুমে ঘুমাই সেই রুমে বিছানা রুমের ডান দিকে এবং দাদির বিছানা বাম দিকে। স্বপ্নের ঘটনাতে দাদি কেন উল্লেখ করলাম? স্বপ্ন এক, রাতে ঘুমানোর পর আমি একটি স্বপ্ন দেখতে আরম্ভ করলাম। স্বপ্নটা যেমন ছিল, আমি একটা বিশাল বড় মরুভূমি জায়গায় এবং সেখানে অনেকজন আর্মি অফিসার। তখন গভীর রাত, তাদের হাতে রাইফেল এবং অন্যান্য অস্ত্র। তাদের মধ্যে যিনি চিফ কমান্ডার, উনি এসে আমাকে বললেন, এই নিন অস্ত্র, আপনার প্রয়োজন হবে। আমি বললাম, কেন? সে ভীষণ ভয় ভয় বললেন, ও আসলে কাউকে ছাড়বে না, এমনিতে আমাদের অনেক অফিসারদের মেরেছে। তার কথা শেষ হতে না হতে দেখলাম দূর থেকে একটি রক্ত জমাট বাঁধা লাল রঙের একটি লোকের মতো অবয়ব সব অফিসারদের মেরে ফেলছে তাদেরই অস্ত্র দিয়ে। মারতে মারতে সে আমার নিকট এসে যাচ্ছে। আমি তখন আমার হাতে থাকা বন্দুকটি নিয়ে তার দিকে গুলি করতে যাব, হঠাৎ সেই অবয়বটি আমার সামনে এসে দাঁড়িয়ে সেই চিফ কমান্ডারকেও মেরে ফেলল। এইবার সে আমাকে মারার প্রস্তুতি নিচ্ছে। চুপচাপ দাঁড়িয়ে রইলাম এবং চোখ বন্ধ করেছিলাম। হঠাৎ কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই, অর্থাৎ স্বপ্নের মধ্যেই ঘুমিয়ে যাই। ঘুম ভাঙার পর দেখি আমি আমাদের সেই জোনাকি রোডের বাসায়। আমি মেঝেতে পড়ে আছি, হঠাৎ আমার চোখ পড়ে রুমের ডান দিকে সেই জানালা এবং জানালার ওপারে রুমে থাকা বারান্দায়। সেই ভয়ঙ্কর লাল অবয়বটি বারান্দায় বসে আছে। মনে পড়ে যায় কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা। আমি দ্রুত রুমের সাথে থাকা অ্যাটাচ বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকি। দরজায় কিছু ছিদ্র থাকায় আমি বাইরে দেখার চেষ্টা করি। হঠাৎ দেখি আমার দাদি রুমে। আমি সাহস ফিরে পাই এবং দরজা খুলে রুমে দেখি দাদি আমাকে বলছে, চল বাসায় চল। আমি এবং দাদি ধীরে ধীরে রুম থেকে বের হতেই হঠাৎ সেই লাল অবয়ব ভয়ঙ্কর একটি চিৎকার দেয়,
কই যাস তোরা?
এই বলে সে এক হাসি দেয়। তার হাসি এমন শব্দ ছিল যেন মনে হয় কোনো হিংস্র জন্তু হাসছে। আমি আর দাদি পিছু ফিরে যাই, কিন্তু এভাবে কতক্ষণ? হঠাৎ আমার আব্বুর ডাক। আমাকে ডাকছেন আব্বু, বলছেন এদিকে এসো। আমি সাহস সঞ্চার করে বারান্দার দিকে কিছু কদম এগিয়ে দেখি আব্বু বসে আছেন। আমাকে বলছেন,
এই কই যাও, এদিকে আসো তো।
আমি তখন দেখি আব্বু এখানে, তাই আমি এগিয়ে যাই। বারান্দাতে যেই না ঢুকবো, বারান্দার সেই অবয়বটি দেখি বসে আছে। তার সমস্ত শরীর ছিল লাল বর্ণের, যেন মনে হচ্ছিল জ্বলন্ত লাল কয়লা। তার চেহারা ছিল প্রচণ্ড রাগ, দাঁতের সাথে দাঁত লাগিয়ে কিটমিট করে আমার দিকে তাকিয়ে আছে। আমি সাথে সাথে পিছে ফিরে আসি, সেও আমার দিকে তেড়ে আসে। দাদি দোয়া পড়তে শুরু করলেন। আমি পাশে থাকা একটি লাঠি পড়া দেখতে পেয়ে লাঠি উঠিয়ে জোর গলায় আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে সেই অবয়বকে মারতে থাকি। মারার এক পর্যায়ে দেখি অবয়বটি আকারে ছোট হয়ে যাচ্ছে এবং সে চুপচাপ এক কোণায় পড়ে আছে। তার মুখে একটু হাসি তখনও। আমি তাকে আবার মারা শুরু করি। মারতে মারতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখি তখন মধ্যরাত। আমি আমার বিছানাতে, ঘামে ভিজে গিয়েছে আমার পুরো শরীর, বুক এতই ধরফর করছে যেন মনে হচ্ছিল এতক্ষণ আমি দৌড়াচ্ছিলাম। মনে পড়ল সম্পূর্ণ স্বপ্ন। ভয়ে সেই রাতে মাথার বালিশকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যাই। পরদিন সকালে উঠে আম্মুকে সব বলার পর আম্মু আয়াতুল কুরসি পড়ে ফু দিলেন এবং বললেন রাতে দোয়া কালাম পড়ে ঘুমাতে। স্বপ্ন দুই। রাসেল ভাই, মনে আছে ভূত ডট কম এর মডারেটার ভাইদের কম্বো স্টোরি নীল পাথর? আমার সেই স্টোরি সবচেয়ে মজার এবং ভয়ের জায়গা যেটি লেগেছিল মৃত ছেলে আর ডোমের পার্টি। এই স্টোরিটি শোনার কিছুদিন পরে রাতে ঘুমানোর সময় হঠাৎই সেই স্টোরির কথা মনে পড়ে। স্টোরির কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। হঠাৎ স্বপ্নে দেখলাম আমি একটি ছোট্ট অন্ধকার ঘরে। কোনো ইলেকট্রিক লাইট নেই, তিন চারটি মোমবাতি দিয়ে কিছুটা আলো বের হচ্ছে। দেয়ালে প্রচুর রক্তের চিহ্ন। হাসপাতালে রোগীদের যেমন বেড থাকে তেমনি একটা বেড। এক মধ্যবয়স্কা মৃত লোক শুয়ে আছে, পাশে একজন ডোম আর এক পাশে একটা ছোট বাচ্চা। ডোমটি সেই মৃত লোকের মুখে ধারালো একটা কিছু দিয়ে মুখের চামড়া মাংস কেটে ছিঁড়ে বের করছে। কিন্তু হঠাৎ সেই মৃত লোকটি জীবিত হয়ে বেড থেকে নেমে দাঁড়িয়ে রইল। মহান আল্লাহর অশেষ রহমতে আমি বুঝতে পারলাম আমি এক বিচ্ছিরি স্বপ্ন দেখছি। তখন আমার কোনো ভয় করছিল না, মাথায় খালি একটা চিন্তাই কাজ করছিল, এটা স্বপ্ন দেখছি, স্বপ্ন থেকে বের হতে হবে। আমার তখন শুধু আলহামদুলিল্লাহ সূরা মনে পড়ছিল, তাই আলহামদুলিল্লাহ সূরা পড়তে শুরু করি। সূরা পড়ার সময় সেই বাচ্চা ছেলেটি আমার কাছে এসে বলে,
চুপ করো, সূরা পড়ো না।
আমি তখন শিওর হলাম যে সুরা পড়া বন্ধ করলে আমার বিরাট কোনো ক্ষতি হবে। সুরাপাঠের এক পর্যায়ে আমার ঘুম ভেঙে যায়, দেখি আকাশ কালো থেকে হালকা নীল, বুঝতে পারি সকাল হচ্ছে। আমি ঘুমিয়ে যাই। আম্মুকে পরে সব বলার পর আম্মু বলেন রাতে ঘুমানোর আগে ভৌতিক বিষয় নিয়ে না ভাবতে। সেকেন্ড স্বপ্নটা বেশি ভাবার কারণে এমন দেখলাম, কিন্তু ফার্স্ট স্বপ্নটার কোনো ব্যাখ্যা আমার জানা নেই। তবে এই কথা বলবো যে মহান আল্লাহর রহমতে স্বপ্নের ভেতরে সুরা পড়ার কারণে আমার কোনো ক্ষতি হয়নি। এই ছিল রাসেল ভাই আমার পাঠানো কিছু ঘটনা, যা 100% সত্যি, এবং আমি সবাইকে বলবো যার সাথে ঘটে সে জানে ঘটনার সত্যতা। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার। রাসেল ভাইয়ের কাছে অনুরোধ, ঘটনাটি পছন্দ হলে অবশ্যই শোনাবেন, এবং ধন্যবাদ ধৈর্য সহকারে পড়ার জন্য। আমি সাজ্জাদ, মিরপুর 12, বড়বাগ বসতি হাউসিং থেকে। সবাই ভালো থাকবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। 219 এপিসোড শুনছেন আপনারা। আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot.com@gmail.com। আপনারা আশা করব প্রতিটা মুহূর্ত এনজয় করছেন আমাদের সাথে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
তুমি লুকা, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন, ভালো দলে আছেন। ঘড়িতে সময় রাত 12:21 এই মুহূর্তে, এবং আমি আপনাদেরকে একটু বলি আজকে আমাদের যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো তো আমরা শুনলামই। আমরা আমাদের ঈদের যে প্ল্যান আপাতত করেছি, আমরা চিন্তা করেছি যে আমাদের হচ্ছে মানে কি বলবো যে স্বাধীন মিউজিক অ্যাপে আমরা 12 একটি শো করব এবং 13 একটি শো করব। দুটি ঈদ নিয়ে শো হবে, অর্থাৎ মানে 12 রাত মানে হচ্ছে মনে হয় 11 রাত হবে, এরকম একটা ব্যাপার আর কি। সো আমরা যেটা হচ্ছে করতে চাই সেটা হচ্ছে যে আমরা আসলে ঈদ কবে জানি না, বাট আমরা যেটা করব শুক্রবার এবং শনিবার দুই দিন দুটো এপিসোড করব, এবং দুই দিন দুটো এপিসোড করার ফলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনারা দুই দিন দুটো স্পেশাল এপিসোড শুনতে পারবেন। সুতরাং শুক্রবার শনিবার দুই দিনই আপনাদের আমাদের সঙ্গে থাকতে হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এছাড়াও আমরা আপনারা বেশি আরো যা জানতে চান সেটা জানার জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে সংযুক্ত থাকুন। সেখানে আপনারা জানতে পারবেন যে ঈদের কোথায় কি কিভাবে হচ্ছে, কখন হচ্ছে, এবং আমরা আরো ডিটেইল আপনাদের জানাবো। এখনো পর্যন্ত ডেটটা মোটামুটি কনফার্ম, বাট কনফার্ম হওয়ার জন্য আপনারা কানেক্টেড থাকুন আমাদের ইউটিউব চ্যানেলে। আর আজকে অনেকেই কমেন্ট করছেন, কিছু কমেন্ট তো পড়ে ফেলতেই হয়। আমি দেখি কমেন্টের মধ্যে যেগুলো আছে সেগুলো আপনারা যা লিখছেন আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে। হ্যাঁ, সো আমি দেখছি যে এইখানে অনেকেই আমাদের লিখছেন এবং আমাদেরকে লিখছেন যেটা সেটা হচ্ছে যে দাঁড়ান এক সেকেন্ড, আমি একটু খুঁজে বের করে নিই। আচ্ছা হ্যাঁ, এই তো কমেন্ট। এবং এই কমেন্টের মধ্যে আপনারা লিখছেন, আমি দেখতে পাচ্ছি যে গাজী এম এম মাহেবুল্লাহ, এবং তিনি আমাদেরকে কমেন্ট করেছেন এবং তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, খুলনার বাটিয়াঘাটা থেকে শুনছি, ভালোবাসা অবিরাম। থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম সালাম। সাব্বির হাসান শুভ লিখেছেন, আমি একটা গল্প দিতে চাচ্ছি যেটা আমি গত 3 আমার অভিজ্ঞতা, গল্প তো না, এখানে সবগুলোই ঘটনা। আপনি পাঠান ইমেইলের মাধ্যমে, সাব্বির হাসান শুভ। আশা করছি আপনার তাহলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আপনি আমাদের যেটা করেন সেটা হচ্ছে যে এখানে আমি দেখতে পাচ্ছি যে যারা যিনি ইমেল শেয়ার করেছেন, জিয়ার রিয়াদ ওয়াইটি, তিনি একটা ভুল ইমেল শেয়ার করেছেন। এটা হবে russell.bhoot.com। সো এখানে ডট গুলো সব মিসিং। সো আপনি এখানে যদি পাঠান তাহলে মেইলটা অন্য কোথাও চলে যাবে, এবং আমি জানি না যে এটা কি সাব্বির রিয়াদ জেনে দিয়েছেন নাকি নিজে অজান্তে দিয়েছেন। আমি বলবো কনফিউশন দূর করার জন্য এই কমেন্টগুলোকে ডিলিট করে দিতে। কারণ এই কমেন্টগুলো যদি থাকে এখানে তাহলে এগুলো শুধুমাত্র কনফিউশনই বাড়াবে, তার চাইতে এটা ডিলিট করে দেওয়াটা বেটার আমার তাই মনে হয়। তো যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এবং আমরা তার আগে একটু বলি যে এমডি খালিদ সাইফুল্লাহ লিখেছেন লাইভে আসছেন না কেন, লাইভে তো আপনারা চান না আসলে, আমি যদি লাইভে আসি আপনারা বিরক্ত হন, সো আমি লাইভে আসার জন্য বন্ধ করে দিলাম, এখন আবার আপনারা লাইভে আসার কথা বলছেন, সো আমি বুঝতে পারছি না কি করব, খুবই কনফিউজিং। আমাদের টপ ফ্যান ইকরামুল ইসলাম লিখেছেন ভূত ডট কম এখন আর শুনি না করুন কারণ পুরাতন ঘটনা বলে, আপনি এই মুহূর্তে কোন ঘটনাটা পুরাতন যদি আমাকে একটু বলতেন কাইন্ডলি তাহলে আমি বুঝে যেতাম যে আপনি কি বলতে যাচ্ছেন, আজকে আপনি কোন ঘটনা পুরনো লাগছে আপনার কাছে। হ্যাঁ রাব্বি, আপনি রিপ্লাই দিয়েছেন আমি দেখেছি, আমি বলেছি যে আপনি যেখানে রিপ্লাই দিয়েছেন তার উপরে যে ঘটনাগুলো রয়েছে তার উপরে যে কমেন্টগুলো রয়েছে সেই কমেন্টগুলো কনফিউশন ছড়াচ্ছে, কারণ ওখানে একটা ভুল ইমেল অ্যাড্রেস শেয়ার করা হয়েছে সেটাকে ডিলিট করতে বলেছি আমি। গাজী এম এম মাহেবুল্লাহ 2010 থেকে এখন পর্যন্ত পাশে আছি, ভবিষ্যতে থাকতে চাই ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ। এবং এমডি মিরাজ হুসাইন আমাদের আরও একজন টপ ফ্যান, তিনি লিখেছেন রাসেল ভাই আশা করি আজকের এপিসোডগুলো অনেক ভালো হবে। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি অপেক্ষা, আমাদের সাথে আছেন তুষার খান, লাইভকে কিভাবে শোনা যায়, লাইভ কিভাবে শোনা যায় রাব্বি অলরেডি লিঙ্ক দিয়ে দিয়েছেন। আমি দেখছি যে মডারেটরদের মধ্যে শুধুমাত্র রাব্বি অ্যাক্টিভলি কমেন্ট করছেন, আমি চাইবো যে সবাই একটু অ্যাক্টিভ হন যাতে করে হচ্ছে সবাই কমেন্ট করতে পারেন, একা লাট রাব্বি করছেন, আমার মনে হয় যে সবারই দায়িত্বটা নেওয়া উচিত। শিপন হুসাইন লিখেছেন লম্বা ঘটনা চাই, লম্বা ঘটনা আপনারা চাইলে অবশ্যই নিয়ে আসবো, এটা পুরোপুরি আপনাদের ওপরে, এবং আমরা চাইবো যে আপনারাও লম্বা ঘটনা পাঠান। এমডি রবিউল ইসলাম সানি আমাদের লিখেছেন ভাই নতুন করে জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো করে। নয়ন আহমেদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন আরো অনেকেই, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি আবদুল্লাহ আল মামুন। এবং আমার কাছে মনে হয় যে কতজন আর আপনার হচ্ছে এখানে আছেন, যারা যারা সবাই আছেন তারা সবাই, আমি বলবো যে একটা কাজ করবেন, আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যেটা আছে সেটাকে একটু আপনারা প্রমোট করবেন, আপনাদের যে ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদেরকে যদি আপনি ইনভাইট করেন, তাদেরকে যদি আপনি ডেকে নিয়ে আসেন তাহলে কিন্তু অনেক মানুষ হবে, রাইট? সো এই এতগুলো মানুষ মিলে যদি আমরা আমাদের সবার কাছে পৌঁছাতে না পারি তাহলে সেটা হবে খুব লজ্জার। তো যাই হোক, আপনাদের সেই রেসপন্সের অপেক্ষায় থাকলাম, আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, আশা করছি পরবর্তী ঘটনায় আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা ঘটনায় প্রবেশ করি। আর আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot.com @gmail.com, আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.sathin। চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি, আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন, আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি, এবং আশা করছি আমাদের আজকের এপিসোডটি আপনারা এনজয় করছেন। ঈদ একেবারে এই কাছে, আজকে হয়তো অনেকে ট্রাভেল করছেন, গ্রামের বাড়ি যাচ্ছেন, অনেকে হয়তো প্রস্তুতি নিচ্ছেন যাবার, এই সময়গুলো খুব ব্যস্ততায় কাটে, তার মাঝখানে আমরা আবারও হাজির হয়ে গেলাম আমাদের সেকেন্ড ঘটনা শোনানোর জন্য। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাব, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, আমার নাম রাজা হোসেন আর আমি ভারত ওয়েস্ট বেঙ্গল থেকে লিখলাম, আমি আপনার গল্প প্রতিদিন শুনি, সত্যি খুব ভালো লাগে। আমার গল্প প্রতিদিন নামে আসলে কোনো চ্যানেল নেই, আপনি কোথা থেকে শোনেন আমি জানি না। যাই হোক, তিনি বলছেন যে আজকে আমার মামার ছেলে মানে আমার বড় দাদার সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা আপনার সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই পড়ে শোনাবেন, পড়ে না শোনালে দুঃখিত হব না। এত বেশি কথা না বলে আমি মূল ঘটনায় যাচ্ছি। ঘটনাটি 2011 সালের, আমি দাদার ভাষায় বলছি। আমার নাম রাজীব, আমি কলেজে সেকেন্ড ইয়ারে পড়ি, আমার বাড়ি থেকে কলেজ অনেক দূরে হওয়ায় আমি হোস্টেল অর্থাৎ বয়েজ হোস্টেলে থেকে পড়াশোনা করি। তো একদিন হঠাৎ আমি বিছানায় শুয়ে শুয়ে ইউটিউব দেখছিলাম, আমার মা হঠাৎ করে আমাকে কল দিয়ে বলে,
বাবা রাজীব ঈদ তো চলে আসলো আর তোর কলেজ থেকে ছুটিও পেয়েছিস, তো চলে আয় বাড়িতে।
আমি মাকে বললাম, ঠিক আছে মা, আমি সকালে ট্রেনের টিকিট কেটে বাড়ি চলে আসবো।
তারপরে আমার মা ফোনটা রেখে দেন, আমি ঘুমিয়ে পড়ি। সকালে আমি আমার একটা বন্ধুর দ্বারা ট্রেনের টিকিট কাটাই, আর আমার ট্রেন সন্ধ্যা 7টায়। আমি এখন জামা কাপড় সব ব্যাগে গুটিয়ে নিলাম, তারপর সন্ধ্যা 5টায় আমাকে একটা গাড়ি ঠিক করে দেয় সে। আমি গাড়িতে করে রওনা দিই এবং স্টেশনে পৌঁছাই 6টার দিকে। আমি 7টা পর্যন্ত ওয়েট করলাম, তারপর আমার ট্রেনের অ্যানাউন্স করল ট্রেন আরো আধা ঘন্টা লেট। এটা শোনার পর আমার মাথা একদম গরম হয়ে যায়। তার মধ্যে দিনটা ছিল শীতের, তো ওয়েট করা ছাড়া কোনো উপায় ছিল না। তো আমি আরো আধা ঘন্টা ওয়েট করলাম, তারপর আমার ট্রেন চলে আসলো। আমি টপ করে আমার ট্রেনে উঠে পড়লাম। আমি আমার সিটে এক কোণে আমার ব্যাগ রেখে শুয়ে পড়লাম। তারপর দেখলাম ট্রেনের ভেতর বেশি একজন লোক ছিল না, প্রায় 6 থেকে 7 জন লোক ছিল। আর আমার সামনে একজন বয়স্ক মহিলা বসেছিল, তার জামা কাপড়ের অবস্থা খুবই খারাপ ছিল এবং তার মুখের অবস্থা দেখে মনে হচ্ছিল সে মনে হয় অনেক দিন থেকে খায় না, এবং তার চোখে এমন একটা মায়া ছিল সেটা দেখে আমি নিজেকে আটকাতে পারলাম না। আমি আমার সিট থেকে উঠে সেই আম্মার পাশে গিয়ে বসে তাকে জিজ্ঞেস করলাম, আপনাকে মনে হচ্ছে আপনি অনেক দিন থেকে কিছু খাননি, আর আপনার পোশাকের অবস্থা এরকম কেন? তো সেই খালাম্মা আমাকে বললেন, আমি একজন গরিব লোক, আর আমাকে কেই বা খেতে দিবে, আমার কাছে টাকাও নেই খাবার কেনার জন্য। এটা শুনে আমি অনেক কষ্ট পেলাম, তাই আমার ব্যাগ থেকে আমি একটা বিস্কিটের প্যাকেট দিয়ে বললাম, আপনি কোথায় যাচ্ছেন? আম্মা আমাকে বললেন, আমি ভেলাকোপা স্টেশনে নামব। তাকে বললাম, আমিও সেখানেই নামব। তো আমার সাথে কিছুক্ষণ গল্প করার পর আম্মা আমার মাথায় হাত বুলিয়ে একটা হাসি দিয়ে আমাকে জিজ্ঞেস করলেন, বাবা তোমার নাম? সত্যি বললাম, লিসেনার্স, আম্মার মুখে এরকম হাসি আমি কোথাও দেখিনি। এই হাসির মাঝে যেন খুব কষ্ট, মায়া, করুণা লুকিয়ে আছে। কোন শক্ত মনের মানুষ যদি এই হাসি দেখে তারও মন নরম হবে। তো আমি আম্মাকে নাম বললাম, আমার নাম রাজীব। তারপর আম্মা তার ঝুলি থেকে আমাকে একটা তাবিজ বের করে দিলেন। আমি বলিনি, আমি কিন্তু আগে থেকেই তাবিজ বা অলৌকিক কোনো কিছুতে বিশ্বাস করি না, কিন্তু আমি যদি আগে থেকেই সব অলৌকিক বিশ্বাস করতাম তাহলে আর আজ আমাকে এই অবস্থায় পড়তে হতো না। যাই হোক, আমি সেদিন তাকে না করতে পারিনি, আমি সেই তাবিজটি নিই এবং গলায় পড়ে ফেলি। তো কিছুক্ষণ পর আম্মা হঠাৎ সিট থেকে দাঁড়িয়ে পড়েন। আমি বললাম, আম্মা দাঁড়ালেন কেন? আপনার স্টেশন তো অনেক দূরে। তো আম্মা আমাকে বলল, আমি এখানেই নেমে পড়ব। আমি এটা শুনে খুব অবাক হয়ে বললাম, এখানে কিভাবে নামবেন? এই বলে আমি ট্রেনের জানলা দিয়ে উঁকি মেরে দেখলাম, কোথাও তো স্টেশন নেই, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, তাহলে কিভাবে কোথায় যাবেন আপনি, এখানে কিভাবে নামবেন? এই কথাটি বলে যখনই আমি তার দিকে ফিরে তাকালাম, আমি আমার আম্মাকে সেখানে আর দেখতে পেলাম না। আমি অবাক হয়ে পুরো ট্রেনের বগিতে খুঁজলাম, কিন্তু কোথাও কেউ নেই। তাই আমি বেশ হতাশাগ্রস্ত হয়ে পড়ি, আমি সিটে বসে পড়লাম আর সেই আম্মার কথা ভাবছি, কোথায় গেল আম্মা? এভাবে ভাবছিলাম, ট্রেনটা হঠাৎ এক জায়গায় দাঁড়িয়ে পড়ল। ভাবলাম হয়তো কোনো স্টেশন চলে এসেছে। তো সেটা দেখার জন্য আমি ট্রেনের দরজার কাছে গিয়ে দেখি কোথাও কোনো স্টেশন নেই, চারিদিকে শুধু জঙ্গল আর ঘন অন্ধকার। তো এভাবে আমি চারপাশে দেখছিলাম, হঠাৎ একটা বড় গাছের নিচে একটা মেয়েকে দেখতে পাই, যার জামার অবস্থা খুবই খারাপ ছিল এবং সে কান্না করতে করতে আমাকে হাত ইশারায় ডাকছিল। আমি সেই মেয়েটাকে দেখে বেশ কাতর হয়ে পড়ি। আমি মনে মনে ভাবি, এত রাতে তার উপরে এত ঘন জঙ্গলে মেয়েটি কি করছে এখানে? তখনও মেয়েটি আমাকে হাত ইশারায় ডাকছিল। আমি সেটা দেখে দ্রুত ট্রেন থেকে নেমে তার দিকে এগিয়ে যাই, দেখার জন্য যে কি হয়েছে মেয়েটির। আমি ভাবছিলাম হয়তো কোনো বিপদে পড়েছে মেয়েটা, তার জন্য আমাকে ডাকছে। তারপর আমি মেয়েটার দিকে আস্তে আস্তে এগিয়ে যাই, কিন্তু যতই এগোতে থাকি মেয়েটা ততই ঘুরে সেই জঙ্গলের ভেতরে চলে যাচ্ছিল। আমি যেন নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেছি। একটুও আমার মনে হয়নি ট্রেনটি যদি ছেড়ে দেয় তাহলে আমি কিভাবে এখান থেকে যাব। আমি নিজে নিজেই চলছিলাম, আমাকে যেন কোনো একটা অলৌকিক শক্তি টেনে নিয়ে যাচ্ছে, আমি আটকাতে পারছিলাম না নিজেকে। তো এক পর্যায়ে মেয়েটি একটি গাছের নিচে দাঁড়ালো। আমি তার পেছনে গিয়ে আরেকবার জিজ্ঞেস করলাম, কি হয়েছে, এত রাত্রে এখানে কেন? কিন্তু মেয়েটি কোনো জবাব দিচ্ছিল না, মেয়েটি সমানে কান্না করেই যাচ্ছিল। তারপর আমি আর সহ্য করতে না পেরে কাছে গিয়ে তার ঘাড়ে একটা হাত রেখে বললাম, কি হয়েছে তোমার, কাঁদছ কেন? তখনই মেয়েটার ঘাড়ে হাত রেখে কথাটা বললাম, আর আস্তে আস্তে মেয়েটি ঘুরে দাঁড়ালো। তারপর তার চেহারা দেখে আমার রক্ত বরফের মতো ঠান্ডা হয়ে গেল, আমার শরীর দিয়ে যেন একটা ভয়ের স্রোত বয়ে গেল। আমার মনে হচ্ছিল আমি যেন আর দাঁড়িয়ে থাকতে পারছি না, আমি এখনই পড়ে যাব। মেয়েটার মুখ এত কুৎসিত ছিল, তার মুখে কোনো চামড়া ছিল না, তার মুখের দিকে তাকিয়ে আমি দেখতে পারছিলাম না, শরীরে আমার শক্তি ছিল না, তবু আমি সব শক্তি দিয়ে ট্রেনের দিকে দৌড়াতে শুরু করলাম। আল্লাহর কাছে বলছিলাম, হে আল্লাহ, আমি কার পাল্লায় পড়েছি, আমাকে বাঁচাও। আর ঘন অন্ধকারে আমি জানি না আমি কোন দিকে দৌড়াচ্ছি। কিছুক্ষণ দৌড়ানোর পর আমার যেন মনে হচ্ছে আমি আর দৌড়াতে পারছি না, আমার পা এখনই থেমে যাবে আর বারবার নিচে পড়ে যাচ্ছি। আমি একবার দাঁড়াচ্ছি, একবার দৌড়াচ্ছি, আর পেছন থেকে সেই মেয়েটি বলে যাচ্ছিল, আজকে তোকে মরতেই হবে, কোথায় পালাবি। এক পর্যায়ে আমি সেই গাছের নিচে চলে এসেছিলাম যেই গাছের নিচে আমি সেই মেয়েটিকে প্রথমবার দেখেছিলাম। আমি ওখান থেকে সামনের দৃশ্যটা দেখে বুকে যত সাহস ছিল সব একদম কোথায় যেন হারিয়ে গেল। লিসনার্স, আমি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে সামনে আমার ট্রেন দাঁড়িয়ে থাকার কথা ছিল, কিন্তু সেখানে কোনো ট্রেন নেই। আমি সেটা দেখে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। জানি না কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম, কিন্তু যখন আমার জ্ঞান ফেরে তখন আমার মনে হচ্ছিল কি যেন আমার পা ধরে টেনে নিয়ে যাচ্ছে। আমি আমার পিঠে ব্যথা অনুভব করছিলাম। আমি আস্তে আস্তে চোখ খুললাম, খুলে যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পাই সেই অশরীরী মেয়েটা আমার পা ধরে সেই জঙ্গলের দিকে আমাকে টেনে নিয়ে যাচ্ছে, আর আমি ব্যথা যন্ত্রণায় চিৎকার করছি, বাঁচাও বাঁচাও করে। আমি জানি এত ঘন জঙ্গলে কেউ শুনবে না, তবুও জীবনের ভয়ে আমি জোরে জোরে চিৎকার করতে লাগলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, হে আল্লাহ বাঁচাও আমাকে। ব্যথায় আমার চোখ একদম বন্ধ হয়ে আসছিল, মনে হচ্ছে আমি আবার অজ্ঞান হয়ে যাব। একটা সময় সেই মেয়েটা আমার পাটা ছেড়ে দেয়, তারপর আমার গলার দিকে তার হাত আস্তে আস্তে বাড়িয়ে দেয়। মনে হচ্ছিল আমার গলা টিপে আজকে সে আমাকে মেরে ফেলবে। তারপর আমি ভাবলাম আমি আর কোনোদিন বাড়িতে ফিরতে পারবো না। আমার চোখের সামনে আমার বাবা মার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো ভাসছে। তারপর মেয়েটা হাতটা ছেড়ে যখন আমার গলার কাছাকাছি নিয়ে আসে, তখন আমি টি শার্টের ভেতর থেকে সেই লকেটটা বের করে নেই। সেই মহিলার দেয়া সাদা ধবধবে একটা উজ্জ্বল লকেট, যে লকেটের উজ্জ্বল আলো চারিদিকে ছড়িয়ে পড়ে। আমি আপছা আপছা চোখে দেখতে পাই সেই মেয়েটি সেই আলোটা দেখে আমার থেকে দূরে ছিটকে চলে গেল। আমি বুঝতে পারলাম না এটা কি হল। তারপর সেই সাদা ধবধবে আলো থেকে সেই মহিলাটি বেরিয়ে আসে। লিসনার্স, আমি সত্যি বলছি, বাঘ যেরকম একে অপরের সাথে লড়াই করে, সেরকম সেই অশরীরী মেয়েটির সাথে আমার সেই আম্মা লড়ছেন। কিছুক্ষণ লড়াই করার পর আমি এবার স্পষ্ট দেখতে পেলাম সেই অশরীরী মেয়েটা হাওয়ায় মিলিয়ে গেল। তারপর আম্মা আমার চোখের দিকে সেই করুণ মায়াবী দৃষ্টিতে তাকিয়ে সেই হাসিটি দিয়ে হাওয়ায় মিলিয়ে গেল। আমি কিছু বোঝার আগেই আবার জ্ঞান হারিয়ে ফেলি। আমার জ্ঞান যখন ফেরে তখন আমি বিছানায় নিজেকে আবিষ্কার করি, আর চারপাশে কয়েকজন লোক আমাকে দেখছিল। আমার জ্ঞান ফেরার পর সেখানে থাকা একটা লোক আমাকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে এই ঘন জঙ্গলে গিয়েছিলে? আমি রাতে ঘটা সমস্ত ঘটনা তাকে খুলে বলি এবং শুনে তারা খুব অবাক হয়। তারপর আমাকে বলল, সেই মেয়েটি একদিন রেল লাইনে খেলা করছিল, উল্টো দিক থেকে আসা ট্রেন সে দেখতে পায়নি আর সেখানেই তার মৃত্যু হয়। তারপর থেকে কিছুদিন পরপর সেই জায়গা থেকে মানুষের মৃতদেহ সবাই দেখতে পায়। সেইভাবেই নাকি মেয়েটি সবাইকে মেরে সেখানে ফেলে রাখে, আর সেই জঙ্গলে রাতে আমরা কেউ যাই না, ভয়ে যেতে পারি না। আমরা ভোরবেলা কাঠ কুড়ানোর জন্য জঙ্গলে যাই, তখনই তোমাকে সেখানে দেখি অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে, তাই তোমাকে এখানে নিয়ে আসি। তুমি খুব ভাগ্যবান যে তুমি ফিরে এসেছ। এখান থেকে আমি বাড়ি ফিরে আসি, তারপর সমস্ত ঘটনা বাড়ির লোকদের বলি আর আমার মাকে জড়িয়ে ধরে কান্না করি। আমার মাও খুব কাঁদে সেই ঘটনা শোনানোর পর। লিসনার্স, আমি এখনো জানি না সেই আম্মাটিকে, কিন্তু সেদিন যদি এই আম্মাটির সাথে আমার পরিচয় না হতো আমি এভাবে বাড়িতে বসে থাকতে পারতাম না। আমার গলায় এখনো সেই তাবিজটি রয়েছে। আমি যখনই তাবিজটি দেখি তখন আমার আম্মার কথা খুব মনে পড়ে, তার সাথে আমার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে। রাসেল ভাই, ঘটনাটি আশা করি ভালো লেগেছে। আমি দুঃখিত, আমি ঘটনাটি ভালোভাবে সাজিয়ে লিখতে পারলাম না, তার জন্য ক্ষমা প্রার্থী। যদি ভালো লেগে থাকে পড়ে শোনাবেন, আর আমার এই ঘটনা যদি সিলেক্টেড হয় তাহলে আমাকে অবশ্যই ইমেইলে জানাবেন। আমার কাছে আরও এরকম ঘটনা আছে, পরে আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ রাসেল ভাই ঘটনাটি পড়ে শোনানোর জন্য। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, আমরা অপেক্ষা করব আপনাদের ফিডব্যাকের। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমি সেভাবেই পড়ে শোনাবো আরো একটা ঘটনা আপনাদেরকে। আশা করছি ভালো আছেন আপনারা। 219তম এপিসোডে আমি রাসেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুনছেন ভূত ডট কম, শুধুমাত্র স্বাধীন মিউজিক অ্যাপে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমার নাম সজীব হাসান, আমি খুলনা জেলার বাইকগাছা উপজেলা থেকে লিখছি। আমি প্রথমবার ভূত ডট কম এর উদ্দেশ্যে ঘটনা লিখছি। ঘটনাটি সিলেক্টেড হলে আমাকে জানাবেন আমার নাম্বার। এরপর তিনি তার নাম্বার দিয়েছেন। ঘটনাটি আমার ফুফাতো ভাইয়ের সাথে ঘটা। ওর নাম সাকিব হাসান। জীবনে কোনোদিন ভাবিনি ওর সাথে এরকম কোনো ঘটনা ঘটে যাবে। ঘটনাটি 2018 সালের, ও তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে। ও ভালো ক্রিকেট খেলত। সেই সূত্রে একদিন ওর দল থেকে একটা বাইরে খেলা ছিল আর একরামুল নামের একটা মামা, মানে পাতানো মামা, তারা দুজন খেলতে যায়। ওরা সময় মতো মাঠে পৌঁছায়। আর এখানে মাঠের বর্ণনা দেওয়া উচিত, মাঠটা ছিল কিছুটা এরকম, মাঠের ব্যাট করার ফিল্ডিং এরিয়া থেকে একটু দূরে ছিল একটি বাঁশ বাগান এবং তার কাছে ছিল দুইটা তাল গাছ। ওদের ফিল্ডিং করার এক পর্যায়ে ওই পিছনে ফিল্ডিং করতে যায়, কিছুক্ষণ স্বাভাবিক ছিল। হঠাৎ ম্যাচের এক সময় আমার ভাই খুব অসুস্থ হয়ে পড়ে এবং বমি করতে থাকে। ও বমি করতে করতে এক পর্যায়ে ওর পুরো শরীর কাঁপতে থাকে। ওকে ওই মুহূর্তে মাঠের পাশে নিয়ে গিয়ে ওর মাথায় পানি দেয়া হয় এবং ওকে শান্ত করা হয়। ম্যাচ শেষ হলে একরামুল মামা ওকে নিয়ে নিজের সাথে বাসায় নিয়ে আসে। ওকে ওর বিছানায় শুয়ে দিয়ে একরামুল মামা যখন আমার ফুপার সাথে পুরো ঘটনাটি বলছিল, তখন ও আবার বমি করতে শুরু করে। তখন রাত প্রায় 8টা বাজে। ও ছিল ফুপির একমাত্র ছেলে। ঘটনাটি আমার ফুপাতো ভাইয়ের সাথে ঘটা। ওর নাম সাকিব হাসান। জীবনে কোনোদিন ভাবিনি ওর সাথে এরকম ঘটনা ঘটে যাবে। ফুপা এই সময় একজন ডাক্তার ডাকে। ওই দিন আর কিছু ঘটেনি। ডাক্তার দেখানোর পর থেকে সুস্থ হওয়ার বদলে সে আরো অসুস্থ হয়ে পড়ে। ওই দিনের পর থেকে প্রতি রাতেই ঘুমানোর পর হঠাৎ করে চিৎকার দিয়ে ওঠে। এর পর থেকে কোনো রাতে ঘুমাতে পারত না। ওর চোখের নিচে আস্তে আস্তে কালো দাগ পড়তে থাকে। ওর কাছে একবার শুনতে চাইলে ও বলে, আম্মু আমি ঘুমাতে পারি না, আমার শরীরের ভেতরে জ্বালা যন্ত্রণা হয়, মনে হয় কেউ আমাকে মারছে বা কেউ আমাকে চেপে ধরে আছে। এসব শুনে আমার ফুপি অনেক ভয় পেয়ে যায়। এসব রাতের ঘটনা শুনে একরামুল মামা একটা হুজুরের সাথে কথা বলে। হুজুরের বাসা ছিল সাতক্ষীরার দেবহাটায়। পরদিন ওকে ওই হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর যেটা বলে সেটা শোনার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। হুজুর বলে তার উপরে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, যার কারণে ও আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছে। পরে হুজুর আস্তে আস্তে ব্ল্যাক ম্যাজিকের পুরো কাহিনী বলতে শুরু করে। হুজুর বলে আমার ভাইয়ের সাথে একটা মেয়ের সম্পর্ক ছিল। ওই মেয়ে আরও একটি ছেলেকে পছন্দ করত। আমার ভাইয়ের সাথে সম্পর্ক থাকায় ওই মেয়ের কাছে যেতে পারছিল না। তাই এই মেয়েকে পাওয়ার জন্য কুফরি কালাম করে এমন একটা লোকের সাহায্য নেয় সে। কুফরি কালাম করার লোকটি টাকার জন্য আমার ভাইয়ের পেছনে কয়েকটি খারাপ জিন লাগিয়ে দেয়। হুজুর আরও বলে ওই দিন ক্রিকেট খেলার সময় বাস ছাড় থেকে জিনগুলো ওর ক্ষতি করতে চেয়েছিল। ওই দিন রাতের পরে তার শ্বাস নিতে অনেক কষ্ট হতো, গায়ের ভেতরে জ্বালা করত, কারণ জিনগুলো ক্ষতি করতে চাইতো, তাকে মেরে ফেলতে চাইতো, তাই এরকম কষ্ট হতো। কিন্তু কোনো একটা কারণে সে মরতে পারত না। ঘরের বাইরে কখনো একা পেলে অনেক বড় ক্ষতি করে দিত। এসব শুনে আমার ফুপি তখন কাঁদতে থাকে। হুজুর তখন তাকে একটা মাদুলি দেয়। হুজুর আরো বলে যে ওদের বাড়ির ভেতরে আমলকি গাছের তলে একটা ছোট টিনের বাক্সের ভেতরে কিছু জিনিসপত্র পুঁতে রাখা আছে, এগুলো এনে হুজুরকে দিতে বলেন। এরপর ফুপা হুজুরকে নিয়ে বাড়ির ভেতরে চলে আসেন এবং সেগুলো উদ্ধার করেন এবং বাড়িটি বন্ধ করে দেন। পরবর্তীতে ভাইয়ের আর কোনো সমস্যা হয়নি। কিন্তু তার কিছুদিন পরে যে ছেলেটি কুফরি কালাম করেছিল, আমার ভাইয়ের উপর ব্ল্যাক ম্যাজিক করেছিল, ওই ছেলেটা হঠাৎ করে বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে আরো ঘটনা আছে, পরে সময় পেলে পাঠাবো। আমি খুব ছোট্ট একটা ঘটনা পড়লাম শুধুমাত্র এইটুকু বলার জন্য, যিনি কুফরি কালাম করেন বা যিনি এই সমস্ত অসৎ উপায় অবলম্বন করেন তার পরিণতিও কিন্তু ভালো হয় না। সেটাই আমার এই ঘটনার মূল বক্তব্য ছিল। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়।
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
রাসেল।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আমরা 219তম এপিসোড করছি, যখন ঈদ একেবারেই সামনে এবং আপনারা ঘটনা পাঠাচ্ছেন, আমরাও প্রস্তুতি নিচ্ছি আপনাদের একটা স্টুডিও এপিসোড উপহার দেবার জন্য। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আপনি সবসময় ভালোর দলেই থাকেন, তাই আর জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন। আশা করি ভালোই আছেন। আমার নাম দীপ মণ্ডল, আমার বয়স 22। আমি ভূত এফএম এবং ভূত ডট কম এর একজন নিয়মিত ভক্ত। আমার বয়স যখন 11, আমি তখন ভূত এফএম শুনি এবং ভূত এফএম শুনতে আমার অনেক ভালো লাগত। অনেকদিন আগে থেকে আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা, যেটা ভূত এফএম এর লিসনারদের সাথে, প্রিয় রাসেল ভাই আপনার সাথে না বলা পর্যন্ত আমি শান্তি পাচ্ছিলাম না, তাই 7-5 না ভেবে ঘটনা লিখতে বসলাম। স্টুডিওতে আসার অনেক ইচ্ছা ছিল, কিন্তু একটু কাজের ব্যস্ততায় আর সময়ের অভাবে স্টুডিওতে আসতে পারলাম না, এই জন্য আমি দুঃখিত। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন অবশ্যই। প্রথমেই বলে রাখি, আমার বাসাটা হচ্ছে যশোর জেলার ঝিকরগাছা থানার শিমুলিয়া নামক একটি গ্রামে। তার আগে বলে রাখি, আমরা খ্রিস্টিয়ান ধর্ম অবলম্বী। আমরা যে গ্রামটায় বসবাস করি সেই গ্রামটায় আমাদের খ্রিস্টান ধর্ম ছাড়া ব্যতিক্রমী অন্য কোন ধর্মের মানুষ বসবাস করে না। এটা পুরোটাই আলাদা একটা খ্রিস্টিয়ান এলাকা। তো যাই হোক, প্রতিদিনের মতোই আমি রাত্রের খাওয়া দাওয়া শেষ করে নিজের ঘরের বিছানায় ঘুমাতে যাই। একটা সময় আমি ঘুমিয়ে পড়ি। ঘুমের মধ্যে একটা সময় আমি অনুভব করতে পারি আমার পুরো শরীর সহ আমি সোজা হয়ে যাই এবং খাটের মাঝ বরাবর উপরে উঠে গিয়ে যেন হাওয়ায় ভাসতে শুরু করি। তখন আমার গা হাত পা সব অবশ হয়ে যাচ্ছিল। আমি সেটা অনুভব করতে পারছিলাম, কিন্তু অনুভব করা সত্ত্বেও আমি আমার শরীর হাত পা কিছুই নাড়াতে পারছিলাম না। এরকম ভাবে কিছুক্ষণ সময় যাওয়ার পর একটা সময় আমার মনে হতে শুরু করে আমার সেন্স কাজ করছে না। আমি চোখ খুললাম, ভাবলাম যে হয়তো সব ঠিক হয়ে যাবে। তো রীতিমতো চোখ খুললাম, তারপরে আমি বুঝতে পারলাম যে ভাসমান অবস্থা থেকে আমি খাটের ওপরে পড়ে গিয়েছি এবং পড়ে গিয়ে আমি মাজায় অনেক ব্যথা অনুভব করলাম। তো যেহেতু আমি ঘুমের ঘোরে ছিলাম, সেহেতু এত কিছু চিন্তা না করে আমি আবার ঘুমিয়ে গেলাম। সেদিন রাতে আর তেমন কিছু হলো না। ঠিক তার পরের দিন রাতে আমার সাথে সেম কাহিনী ঘটে। আমি খাট থেকে ভেসে উপরে উঠে হাওয়ায় উঠে যাই এবং তারপর চোখ খুলতেই আমি খাটের ওপরে পড়ে যাই এবং মাজায় অনেক ব্যথা পাই। সেম কাহিনী আমার সাথে 2 দিন ঘটতে থাকে এবং প্রতিদিনই একই ঘটনা। রাতগুলো এভাবেই কেটে যাচ্ছে। একটা সময় এই কাহিনীর সাথে বেশ পরিচিত হয়ে যাই, কিন্তু আমি তখনও ঘটনাটা যে আমার সাথে ঘটেছে সম্পর্কে কারোর সাথে কোনো কিছু শেয়ার করিনি। আমার বাবা মা তখন ঢাকাতে জব করত এবং আমি আমার ঠাকুমার কাছে গ্রামের বাড়িতে থাকতাম। আমার ঠাকুমা আবার আগের দিনের মানুষ হওয়ায় এসব কথা বললে ভয় পাবে, আমাকে নিয়ে টেনশন করবে, তাই তাকেও কিছু বললাম না। প্রতিনিয়ত এমন ঘটনা ঘটতেই থাকল রাতগুলোতে, তবে এখন পর্যন্ত আমার কোনো ক্ষতি হয়নি। আগে আমি ভূত প্রেত জিন এগুলো কিছু বিশ্বাস করতাম না, কিন্তু কারো কাছে কোনো ভয়ঙ্কর কাহিনী বা ভয়ের ঘটনা শোনার পর নিজের মনে মনে বেশ ভয় হতো, কিন্তু সেই সব কথা আমি কখনো কারো কাছে প্রকাশ করতাম না। এর ভেতরে একদিন সন্ধ্যাবেলা আমি আর আমার বন্ধুরা মিলে আমাদের গ্রামের একটি বুড়ো দাদুর কাছ থেকে ভয়ের ঘটনা শুনলাম। ঘটনা শুনে আমার কেমন যেন মনে মনে ভয় হচ্ছিল। বন্ধু বান্ধবের সাথে বললে ওরা হাসাহাসি করবে, তাই আমি যে মনে মনে ভয় পাচ্ছিলাম এটা আর কারো সাথে বললাম না। তারপরে আবার আমি রাত্রে নিজের বাসায় এসে প্রতিদিনের মতো খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে চলে যাই। সেদিন রাতে আমার সাথে ঘটে আরেকটি অদ্ভুত ঘটনা। আমি সেদিন রাতে আবারও ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখি আর স্বপ্নটা বাস্তবে পরিণত হয়ে যায়। আমি দেখি যে আমার একটা বন্ধু আমাকে ডাকতে এসেছে। যে আমাকে ডাকতে এসেছে তার নাম আকাশ। সে আমাকে আমার নাম ধরে ডাকছে এবং আমাকে বলছে,
দীপ বাইরে বের হ।
তো আমি ঘুমের মাঝে তাকে জিজ্ঞেস করলাম,
কেন?
সে আমাকে বলল, আমাদের আর একটা ফ্রেন্ড যার নাম রনি, তাকে নাকি তার বাসা থেকে কেউ খুঁজে পাচ্ছে না, তাই সে আমাকে ডাকতে এসেছে। আমি রনি নামে ওই বন্ধুকে খুঁজতে যাব এই জন্য। আমি বিছানার উপরে ঘুমিয়ে আকাশের সাথে কথা বলছিলাম। আমার মনে হচ্ছিল সময়টা যেন রাত পেরিয়ে ভোর হয়ে গেছে, কিন্তু সময়টা ছিল মাঝরাত, 2-3 মতো বাজে। আমার কাছে মনে হলো যেন ভোর। মনে মনে ভাবলাম এদিকে রনিকে খুঁজতে যেতে হবে, তার ভেতরে আবার ভোর হয়ে গেছে। তাই এত কিছু চিন্তা না করে ঘুম ঘুম চোখ নিয়ে বিছানা থেকে উঠলাম এবং নিজের রুমের দরজা খুলে বাইরে বের হলাম। মেইন গেট যখন খুলতে যাব তখন দেখি দরজায় তালা দেয়া। প্রতিদিন দরজায় তালা দেওয়ার পরে চাবি যেখানে রাখি চাবিটি সেখানেই ছিল। ঘুমের ঘোরে চাবিটি হাতরাতে হাতরাতে খুঁজতে থাকি এবং একসময় চাবিটি খুঁজে পাই। তারপর মেইন গেট খুলে আমি আবার ওই আকাশ নামের বন্ধুটির পেছনে পেছনে হাঁটতে থাকি। তখন আমার যেন মনে হচ্ছিল আমি যেন ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটছি, আকাশ আমার আগে আগে হাঁটছে, আমি পেছনে পেছনে। একটা সময় আমি দেখি আকাশ আমার থেকে অনেক দূরে সামনে চলে গেছে। আমি আকাশকে চিৎকার দিয়ে ডেকে বলি, দাঁড়া আমার জন্য। উত্তরে সে আমাকে কিছুই বলল না। আমি তখন তার পেছন পেছন হাঁটছি। অনেকটা দূর হাঁটার পর আমি যেন কিসের সাথে হোঁচট খেয়ে পড়ে যাই, তারপর আমার আর কিছু মনে নেই। এর পরের দিন সকালে আমি নিজেকে আবিষ্কার করি বাসায়। আশেপাশে অনেক লোকের ভিড়। আমার সাথে কি হয়েছে এবং আমি কোথায় গিয়েছিলাম এই কথা আমার ঠাকুমা আমার কাছে জানতে চাওয়ায় আমি তাকে আস্তে আস্তে আগের সব ঘটনা খুলে বলি। কি হয়েছে সেটাও বললাম। তারপর ঠাকুমা আমাকে বলল, রাত্রে নাকি তার হুট করে ঘুম ভেঙে যায় এবং সে আমার রুমের দরজা খোলা দেখতে পায়। আমার রুমে এসে ঠাকুমা আমাকে দেখতে না পেয়ে আমাকে ডাক দিতে থাকে আর আশেপাশে আমাকে খুঁজতে থাকে। অনেক ডাকাডাকির পর যখন কোনো সাড়া পাচ্ছিল না তখন ঠাকুমা বেশ চিন্তায় পড়ে যান। আর কি করবেন এটা বুঝতে না পেরে অবশেষে আশেপাশের মানুষজনকে তিনি ঘুম থেকে জাগিয়ে তোলেন এবং আমাকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না এই কথাটি তাদেরকে জানান। তখন আশেপাশের কিছু মানুষ আমার ঠাকুমা মিলে আমাকে খুঁজতে বের হন। অনেক খোঁজাখুঁজির পর যখন তারা আমাকে খুঁজে পান না তখন তারা বেশ দুশ্চিন্তায় পড়ে যান। এরপর যখন ভোর 5:30 বাজে তখন একটি ছেলে দৌড়াতে দৌড়াতে আমাদের বাসার সামনে আসে। ছেলেটি আমাদের গ্রামেরই একটি ছেলে। সে বলে চার্চের দারোয়ান নাকি আমাকে কোথায় পড়ে থাকতে দেখেছে, তাই ছেলেটি ঠাকুমাকে চার্চে যেতে বলে। আমার বাসা থেকে চার্চের দূরত্ব হেঁটে যেতে খুব জোর 7-8 হবে। ছেলেটির কথা মতো ঠাকুমা চার্চের কাছে গেল, আশেপাশের কিছু লোকও ঠাকুমার সাথে গেল। চার্চের দারোয়ান দরজা খুলে ঠাকুমাকে ভেতরে নিয়ে গেলেন। নিয়ে গেলেন চার্চের পাশে অবস্থিত একটি বিশাল বড় মোটা একটি তেঁতুল গাছের গোড়ায়। বলে রাখি চার্চের সেই মোটা তেঁতুল গাছটি 100 পুরনো তেঁতুল গাছ। জিজাস চার্চের পাশে থাকা সেই মোটা তেঁতুল গাছের গোড়ায় তারা আমাকে অজ্ঞান অবস্থায় পায়। এটা দেখে সবাই আশ্চর্য হয়ে যায় আর ঠাকুমা অনেক ভয় পেয়ে যান এবং সেখান থেকে সবাই মিলে ধরে আমাকে বাসায় নিয়ে যান। এই কথা ঠাকুমার মুখ থেকে শোনার পর আমি হতভম্ব হয়ে যাই। পাড়া প্রতিবেশী আর দেখতে আসা মানুষ সবাই আমার ঠাকুমাকে একটা কথাই বলতে থাকে, এটা হয়তো খারাপ কোনো আত্মার কাজ, না হলে কোনো জিনের কাজ। এসব কথা শুনতে শুনতে একটা কথা আমাকে অবাক করে দেয়, আমাকে যদি চার্চের পাশে মোটা তেঁতুল গাছের গোড়াতেই পাওয়া যায় তাহলে আমি চার্চের ভেতরে ঢুকলাম কিভাবে? কারণ চার্চের এরিয়ার ভেতরে ঢুকতে গেলে প্রথমে বড় লোহা দিয়ে তৈরি একটা গেট পার হতে হয় আর গেটে সবসময় দারোয়ান থাকে। এমন ঘটনা আমার সাথে কেন ঘটেছে আমি জানি না, ঘটনাটা এখানেই শেষ হলে পারত, কিন্তু কে জানতো আমার জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। যাই হোক, তারপর থেকে আমি খাওয়া দাওয়া কমিয়ে দেই, আমার অনেক জ্বর আসে এবং আমি অসুস্থ হয়ে যাই। অনেক ডাক্তার দেখানোর পরেও তেমন কোনো ঠিক হচ্ছিল না। এসব কাহিনী ঢাকায় আমার বাবা মাকে জানানো হয়। এসব জানতে পেরে আমার মা এবং আমার বাবা ঢাকা থেকে আমাদের গ্রামের বাসাতে যান এবং আমার বাবার সাথে আরেকটা লোকও আসে। আমি মনে মনে ভাবলাম এই লোকটি আবার কে, লোকটি কে সেটা বাবার কাছে জানতে চাওয়ায় আমার বাবা আমাকে বললেন এই লোকটি হচ্ছে একটি কবিরাজ, সে কিছুদিন আমাদের বাসায় থাকবে এবং আমার কি হয়েছে সেটা দেখবে। আমি আগেই বলেছিলাম ভূত জিন কবিরাজ তান্ত্রিক এসব কোনো কিছুর উপরে আমার বিশ্বাস ছিল না, তাই এদেরকে আমার কাছে ভণ্ড মনে হতো। কিছু করার নেই, এত সব কাহিনী ঘটে গেছে আমার সাথে, আর কাউকে কিছু বললামও না। মনে মনে ভাবলাম দেখে কি হয়। আমার বাবা কবিরাজ অনেক বিশ্বাস করতেন আর যে কবিরাজ আমাদের বাসায় এসেছে আমাকে দেখার জন্য তাকেও বাবা অনেক ভালোভাবে চেনেন ও জানেন। তারপর কবিরাজটি আমাদের বললেন তিনি আজকে সন্ধ্যাবেলা আমাকে দেখবেন। কবিরাজ আমাকে সন্ধ্যাবেলা যখন আমাকে দেখবেন তার আগে আমি যেন ভালোভাবে পরিষ্কার হয়ে গোসল করে থাকি আর 4 মোমবাতি নিয়ে এসে রাখতে বলল। যেই কথা সেই কাজ, যথারীতি সন্ধ্যা হল, আমি তার আগে ভালোভাবে গোসল করে আসলাম। কবিরাজ আমাকে মোমবাতি 4 ঘর থেকে নিয়ে আসতে বলল। আমি ঘর থেকে মোমবাতি নিয়ে আসলাম এবং দেখলাম কবিরাজ একটি বৃত্ত এঁকে ভেতরে একটি ক্রস চিহ্ন তৈরি করছে। তারপর সে আমাকে সেখানে বসতে বলল। আমি বসলাম। এরপরে ক্রসের ওপর চারটি মোমবাতিও রাখলেন তিনি, সেগুলো জ্বালিয়ে দিলেন। এরপর তিনি আমাকে আমার নাম জিজ্ঞাসা করলেন। আমি বললাম আমার নাম দীপ। তারপর কিছুক্ষণ নীরব। এরপর তিনি আমার হাতটা সামনে নিতে চাইলেন, আমি হাতটা সামনে দিলাম। তারপর তিনি মুখে কি যেন একটা বলতে বলতে আমার হাতটা নেড়ে চেড়ে কি যেন সব দেখলেন। কিছুক্ষণ দেখার পর কবিরাজ তার নিজের হাত আকাশের দিকে বাড়িয়ে দিয়ে হাত পেতে রইলেন। দুই পাঁচ সেকেন্ড পর তিনি হাতের মুঠো খুললেন এবং হাতের ভেতরে একটি তাবিজ দিলেন। তারপর তাবিজটি আমাকে হাতে বাঁধার জন্য বললেন। কিন্তু একটি জিনিস ভেবে অবাক হলাম, হাত তো ফাঁকাই ছিল, তাহলে হাতের ভেতরে তাবিজ আসলো কোত্থেকে? আমি মনের ভুল ভাবলাম। আবার ভাবলাম কবিরাজ তো হয়তোবা কোনো কৌশল জানে। এরপর তাবিজটি মা আমার হাতে বেঁধে দেন। সেদিন রাতে যথারীতি আমি ঘুমিয়ে যাই। পরের দিন সকালে আমার যখন ঘুম ভাঙল, ঘুম থেকে উঠে আমি তো অবাক, ও মা তাবিজটি এভাবে ফেটে গেল কিভাবে? তাবিজ ফেটে গেছে। তারপরে সকালবেলা তাবিজটি আমি কবিরাজের হাতে দিয়ে বলি, দেখুন তো কিভাবে তাবিজটা ফেটে গেছে। তিনি আমার হাত থেকে তাবিজটি নিলেন এবং মুঠ করে আবার আকাশের দিকে বাড়ালেন। তাবিজটি যেন হাওয়ায় মিলিয়ে গেল। তারপর তিনি হাত নিচে নামিয়ে নিয়ে আসলেন এবং আমি দেখতে পেলাম হাতের ভেতরে নতুন একটা তাবিজ, পুরনো তাবিজটা নেই। তারপর তিনি সেই তাবিজটি আমার হাতে বেঁধে দেন এবং আমাকে বারণ করে দিলেন আমি যেন কোনো পুকুর নদী বা সমুদ্রের কাছে না যাই বা না নামি, তাহলে নাকি আমার অনেক বিপদ হবে। তারপর এটাও বললেন তিনি নাকি আজ সন্ধ্যাবেলায়ও আমার সাথে কি সব সাধনায় বসবেন। সেদিন সন্ধ্যাবেলায় তিনি আমাকে নিয়ে কাজ করতে বসলেন এবং আগের দিনের মতোই সেইম কাজটি হল, সেইম প্রসেস। আমাকে বললেন আজকে রাতে আমি যেন পাশে কাউকে নিয়ে ঘুমাই। যথারীতি সেদিন রাতে আমি আমার মাকে নিয়ে ঘুমালাম। রাতে স্বপ্ন দেখি কে যেন আমার হাত জোরে জোরে টান দিচ্ছে। আমি ব্যথা পাচ্ছি, এটা বলা সত্ত্বেও সে আমার হাত ছাড়ছে না। তার মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু তার আকৃতি বসে যাচ্ছিল। সে দেখতে খুব কুৎসিত, ছায়ার মতো অবয়ব। সে আমাকে ফিসফিস করে বলছে,
আমার সঙ্গে চল।
আমি সঙ্গে যেতে রাজি না হওয়ায় সে আমার স্বপ্নে জোর করে একটা চর মারল। তারপর আমি গালে ভীষণ ব্যথা পাই, মা মা বলে জোরে চিৎকার দিয়ে উঠি। আমার চিল্লানি শুনে মাও ঘুম থেকে উঠে যায় এবং আমাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। আমি মাকে আমার স্বপ্নের কথাটা খুলে বললাম। মা আমাকে সান্ত্বনা দিয়ে বলল, ও কিছু না, সব ঠিক হয়ে যাবে, মা আমাকে ঘুমাতে বলে। এমন সব আজব ঘটনা ঘটছে আমার সাথে, চোখে কি আর ঘুম আসে? এসব চিন্তা করতে করতে একটা সময় আবারও ঘুমিয়ে গেলাম এবং সকাল হলে সকালে উঠতেই আমি আবার তাবিজটির দিকে তাকাই এবং দেখি সেই একই অবস্থা ঠিক কালকের মতোই, আবার তাবিজটা একইভাবে ফেটে গেছে। এরপর সেই ফাটা তাবিজটি আমি কবিরাজের কাছে নিয়ে যাই এবং তার হাতে দিই এবং তাকে জিজ্ঞাসা করি তাবিজগুলো এভাবে ফেটে যাচ্ছে, এর কারণটা কি? তিনি আমাদেরকে বললেন আমার গায়ে নাকি একটা দুষ্ট জিনের ছায়া আছে আর সেই জিন আমাকে তার সাথে নিয়ে যেতে চায়, আর ওই জিনের গায়ে যে শক্তি সেই শক্তির সাথে তাবিজের শক্তি মিল খাচ্ছে না এবং আমার শরীরে এই দুইটা শক্তি একসাথে প্রয়োগ করাও সম্ভব হচ্ছে না, সেই জন্য তাবিজগুলো এভাবে ফেটে যাচ্ছে। তারপরে কবিরাজ আমাকে বললেন আজ রাত্রে তিনি লাস্ট চেষ্টা করবেন। যথারীতি সেদিন সন্ধ্যাবেলায় আবারও একইভাবে আমাকে গোসল করিয়ে নেওয়া হল, চারটি মোমবাতি চালানো হল এবং সেই মোমবাতির চারটির বৃত্তের মধ্যে ক্রস করে আমাকে বসিয়ে দেওয়া হল। আমি বৃত্তের মাঝখানে বসলাম। কবিরাজ তার ব্যাগ থেকে কিছু জিনিসপত্র বের করল। সেই জিনিসের মধ্যে ছিল প্রাণীর হাড়, একটা মাথার খুলি আর কিছু গাছের মূল, হরিণের চামড়া ইত্যাদি। এগুলো নিয়ে তিনি তার কাজ শুরু করলেন এবং মন্ত্র পড়তে শুরু করলেন। কবিরাজ আমার হাতে একটা লাল সুতো পেঁচিয়ে দিয়ে আমাকে চুপ করে বসে থাকতে বললেন। চুপ করে কবিরাজ কি করছে সেটা দেখছিলাম। তারপর কখন যেন ওখানেই অজ্ঞান হয়ে গেছে জানি না। চোখ খুলতেই দেখি আমি বিছানায় শুয়ে আছি। কি হয়েছে জানার জন্য মাকে জিজ্ঞাসা করলাম। মাকে বললাম যে আমি ওখানে বসেছিলাম, তারপরে কি হয়েছে আমার মনে নেই। তারপরে মা যা বলল সেটা আমি শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমার গায়ে নাকি একটি খারাপ জিন ভর করেছিল। আমার কাছে সেই জিন কেন এসেছে এই কথা কবিরাজ জানতে চাইলেন। কবিরাজকে সে উত্তরে বলল সে নাকি তার রাজ্য থেকে তাকে বের করে দেয়া হয়েছে, সে মানুষের সমাজে এসেছে এবং এটাও সে বলে যে তার কোনো সাথী না থাকায় সে আমাকে সঙ্গে নিয়ে যেতে চায়। কবিরাজ সেই জিনের কাছে জিজ্ঞেস করলেন সে আমার শরীরে কখন কিভাবে এসেছে। তখন জিন উত্তর দেয় ছেলেটি যখন ছোট ছিল, মানে আমি যখন ছোট ছিলাম, তখন একদিন নাকি আমি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম, সেখান থেকে জিন আমাকে দেখে পছন্দ করে। জিনটি মেয়ে হওয়ায় সে তখন ভেবে নেয় আমার সাথেই থাকবে আর তখন থেকেই সে আমার সাথে আছে, তাই আমার সাথে প্রতিনিয়ত এমন আজব ঘটনা ঘটছে। তারপর কবিরাজ জিনটিকে চলে যেতে বলে। সে প্রথমে রাজি হচ্ছিল না, পরে তাকে ভয় দেখানো হয়। কবিরাজ তাকে আঘাত করার পরে সেই জিনটি আমার দেহ ছেড়ে দেয়। ঠিক তার আগে জিনটি বলতে থাকে আমি আবার আসবো, আমি আবার আসব, এসে ওর বাচ্চাকে নিয়ে যাব, তখন তোরা কিছু করতে পারবি না। এই কথাটি বলতে বলতে জিনটি আমার শরীর ছেড়ে দেয় এবং আমি মাটিতে লুটিয়ে পড়ি। কিছুক্ষণ পর যখন আমার জ্ঞান ফিরে আসে তখন কবিরাজ আবারও আমার হাতে একটা তাবিজ দেন আর বলেন যে এই তাবিজটি যেন আমি আমার মাজায় বেঁধে রাখি। আমি তাবিজটি আমার মাজায় বাঁধি, তারপর থেকে আমি ভালোই আছি, ঈশ্বরের আশীর্বাদে সুস্থ আছি, কোনো খারাপ কিছু আমার সাথে ঘটছে না। কিন্তু একটা কথা আমাকে আজও ভাবায়, তাহলে কি সত্যি সত্যি আবারও সেই জিন ফিরে আসবে? সেই জিন কি তাহলে আমার বাচ্চাকে সত্যি সত্যি নিয়ে যাবে? এই প্রশ্নের উত্তর আমার কাছে আজও অজানা। ভূত এফএম ভূত.কম এর সকল লিসেনার্স সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। জানি না কতটুকু লিখতে পেরেছি, যদি ভুল ত্রুটি হয় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আশা করছি এই ঘটনা আপনাদেরও ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আর কথা না বাড়িয়ে আমরা পরবর্তী ঘটনায় চলে যেতে চাই, তবে তার আগে কিছু কমেন্ট না পড়লেই না, সেই জন্য কিছু কমেন্ট পড়তে আসা। খালিদ সাইফুল লিখছেন, লাইভে আসছেন না কেন? আচ্ছা, আমি বুঝতে পারছি না। আচ্ছা, রাব্বি অনেকগুলো উত্তর দিয়েছেন এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি কেউ একজন, অ্যারাবিকে নাম লেখা, সুতরাং আমি বুঝতে পারছি না। অ্যারাবিক আসলে আমার ওই জের জবর পেশ ছাড়া পড়াটা আমার জন্য সম্ভব না। যাই হোক, রাসেল ভাই, এই এপিসোডে কি ইউটিউব চ্যানেল, এই এপিসোড কি ইউটিউব চ্যানেলে দেন? না ভাই, এটা একটা নতুন এপিসোড, সুতরাং এটা আপনি ইউটিউব চ্যানেলে পাবেন কিভাবে? এমডি, আচ্ছা, গাজী এম এম মাহিবুল্লাহ, গাজীপুরে আমার সাথে ঘটা ঘটনা আছে, আমাকে পাঠিয়ে দিন প্লিজ। সিদ্দিকুর রহমান, মডারেটর এপিসোড চাই ভাই, এবারের ঈদে থাকবে ইনশাল্লাহ, সেটা রাব্বিও জানিয়েছেন। তুষার খান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। খালিদ হাসান আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এমডি রাসেল মোল্লা আর এম আমাদের সাথে আছেন। অমিত বড়ুয়া এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। আরাফাত বাসার চয়ন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। রাকিব খান, সাব্বির হাসান শুভ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই। গাজী, আচ্ছা, সৈয়দা ফাহমিদা ইরা উত্তরা থেকে শুনছেন আমাদেরকে। অর্ণব রোমিও আমাদের সাথে আছেন, কে কোথা থেকে শুনছেন জানি দিলে কিন্তু আসলে মজাই লাগে পড়তে। আরাফাত বাসার আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। এবং একরামুল ইসলাম লিখছেন ভূত ডট কম। আচ্ছা, একরামুল ইসলামে ইসলামের ঘটনাটা এটা মনে হয় আরো অনেক আগে আছে, 5 ঘন্টা আগের, আমি এর আগে অলরেডি রিপ্লাই দিয়েছি। যাই হোক, আপনারা সবাই আমাদের সঙ্গে আছেন, এটা সবচেয়ে বড় কথা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা, আশা করছি পুরোটার সময় আমাদের সঙ্গে থাকবেন। আমাদের ইমেল অ্যাড্রেস rasel.bhoot.com@gmail.com, আমাদের আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন আপনি ঘটনাটি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। ইউটিউব ঈদে আমরা সত্যি কথা বলতে যেটা একটা স্টুডিও এপিসোডও দিচ্ছি, সেই স্টুডিও এপিসোডটাও আশা করব যে আপনারা খুব দ্রুত আমাদের সাথে আমাদের কাছে পেয়ে যাবেন। এবং সেই স্টুডিও এপিসোডটা পাওয়ার পরে আমরা দেখবেন যে মানে অনেক ভাল লাগছে। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাব, আমাদের পরবর্তী ঘটনা যেটি, এবং আমরা পরবর্তী ঘটনাতেই যেতে চাই। এটি একটি ইমেল, চলুন কথা না বাড়িয়ে সরাসরি ইমেইলে চলে যাওয়া যাক।
ভূত.কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক ব্যাক আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, আমিও ভালো আছি, ভালোর দলে আছি। 219তম এপিসোড শুনছেন আপনারা এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদের লাস্ট এপিসোড, অর্থাৎ ঈদের আগে লাস্ট এপিসোড শোনার জন্য। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এবারে একটি অডিও ক্লিপ, আশা করছি ভালো লাগবে আপনাদের।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম সাকিব। আমার বাড়ি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরগুনা জেলার একদম শেষ প্রান্তে। তো এর আগে আমি অনেকগুলো ঘটনা পাঠিয়েছিলাম, কোনো কারণে হয়তোবা সেগুলো সিলেক্ট করেননি। তো আপনার আর ভূত.কম এর প্রতি ভালোবাসার কারণে আমার পরবর্তী ঘটনা পাঠাচ্ছি। আর আমি গুছিয়ে ভালো করে ঘটনা লিখতে পারি না, যার কারণে অডিও ক্লিপ পাঠাচ্ছি। যদি ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। তো বেশি কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটা আমার আব্বুর সাথে ঘটা। বলে রাখা ভালো, এই ঘটনাটা যখন ঘটে তখন আমার আব্বুর বিয়ে হয়নি, আর আমার বাড়ি গ্রাম অঞ্চলে হয়। তখনকার দিনে সবাই আরকি মাছ ধরত। তো ঘটনাটা ঘটে এক বর্ষাকালে আমাদের এলাকার বিলে। তো তখনকার দিনে সবাই বর্ষা সিজন আসলে আরকি বিলের ভিতরে মাছ ধরত, জাল পেতে বিলের ভিতরে, তারপরে সবাই মাছ ধরত। তো আব্বু যথারীতি সবার মতো বিলে মাছ ধরত। তো হঠাৎ করে মানে দেখা গেল কি যে সবাই মাছ পাচ্ছে কিন্তু আব্বুর জালে কোনো মানে মাছ পাচ্ছে না। এরকম মানে রাতে জাল পেতে রেখে আসে, তারপরে সকালে গিয়ে দেখে জালে কোনো মাছ নেই। তো এরকম একদিন দুদিন গেল, তারপরে সবাই বলল কি হয়তোবা মাছ চুরি নিতেছে এরকম আর কি। তো আব্বু কি করলো, বিলের ভিতরে কিন্তু রাসেল ভাই মানে অনেক পানি ছিল। তো আব্বু, এটা আমাদের আঞ্চলিক ভাষায় টং বলা হয়, তো একটা টং বানায় আর কি বিলের ভিতরে পানির উপরে আর কি, উঁচু একটা থাকার জায়গা, এটা আঞ্চলিক ভাষায় টং বলা হয়। তো একটা টং বানায়, তো আব্বু টং এ থাকা শুরু করলো রাতে। যে আব্বু চিন্তা করলো মাছ কে চুরে নেয় সেটা সে দেখবে। তো এরকম একদিন দুদিন থাকা শুরু করলো, তো দেখা গেল মাছ আর চুরে নিতেছে না। তো এরকম তিন চার দিন যাওয়ার পরে হঠাৎ করে একদিন আব্বু টং এর ভিতরে শুয়েছিল। তো রাসেল ভাই সেদিন অনেক বৃষ্টি হচ্ছিল বাইরে। তো বৃষ্টির কারণে আব্বু কি করলো আর কি, টং এর ভিতরে শুয়ে হালকা ঘুমের মতো পড়লো। তো হঠাৎ করে আব্বুর মানে ঘুম ভেঙে গেল, মানে একটা শব্দ আসছিল আব্বুর কানে, যার কারণে তার ঘুম ভেঙে গেল। তো ঘুমটা ভাঙার পরে মানে আব্বু অনুভব করলো যে হয়তোবা টং এর বাইরে আব্বু যেখানে জাল পেতেছিল সেখানে কেউ হাঁটতেছে, আর রাসেল ভাই পানির ভিতরে কেউ যদি হাঁটে তাহলে কিন্তু শব্দটা পাওয়া যায়। তো যখনকার ঘটনা, ঘটনাটা তো মানে আজ থেকে অনেক বছর আগে, তখন মানে এরকম লাইটের কোনো মানে অতটা ব্যবস্থা ছিল না। তো আব্বু আর কি টং থেকে নামে, নামার পরে চাঁদের আলোতে আর কি দেখার চেষ্টা করে যে আসলে কি। তো আব্বু নেমে আর কি ডাক দেয় যে কে এখানে, আমার মাছ নিচ থেকে। তো এটা বলার পরে মানে আব্বু চারদিকে ভালো করে তাকায়, কিন্তু রাসেল ভাই কাউকে দেখতে পায় না। তো আব্বু ভাবে হয়তোবা তার মনের ভুল বা ভুল শুনছে আর কি। তো আব্বু যথারীতি আবার আসে, এসে মানে টং এর উপরে উঠে তারপরে বসে থাকে। তো আব্বুর আরো মানে চোর নিয়ে চিন্তা করতেছিল, যার কারণে আর ঘুম আসছিল না। তো রাসেল ভাই বলে রাখা ভালো, বিলের ভিতরে মানে পানি, মানে পানি তো থাকেই, তারপরে মানে বিলের ভিতরে চিকন একটা রাস্তা করা হয়, মানে বিলের গ্রামাঞ্চলে যারা আছেন তারা জানবেন। তো ওই চিকন রাস্তা দিয়ে শুধু একজন মানুষ আর কি হেঁটে যেতে পারে, এরকম একটা রাস্তা। তো আব্বু টং এর উপরে বসেছিল। তো বেশ কিছু সময় কেটে যায়। তো আবার আব্বু হঠাৎ করে শুনতে পায় কি মানে বাইরে কেউ মানে পানির ভিতর থেকে হেঁটে আসতেছে এরকম শব্দ। তো এবার আব্বু মানে ভাবে যে মনের ভুল না, আসলেই হয়তোবা চোর টোর এসেছে। তো আব্বু এবার টং থেকে নামে। নামার পরে রাসেল ভাই মানে আব্বু চাঁদের আলোতে যতটুকু দেখতে পাচ্ছিল, আব্বু দেখতেছে যে তার জালের কাছে কেউ একজন দাঁড়িয়ে আছে অন্ধকারে, মানে কালো একটা অবয়বের মতো দেখা যাচ্ছিল, মানে কে সেটা স্পষ্ট দেখতে পাচ্ছিল না। তো আব্বু এবার ডাক দেয় যে আমার মাছ কি চুরি করে। তো এটা বলার সাথে সাথে অবয়বটা আস্তে আস্তে পিছন থেকে সরে যেতে থাকে। তো আব্বু করে কি ওই অবয়বটাকে আর কি অবয়বটার দিকে আস্তে আস্তে যেতে থাকে। তো আব্বু যত হাঁটতেছে অবয়বটা আস্তে আস্তে পিছনের দিকে যাচ্ছে। তো পানির ভিতরে মানে কোনো মানুষ সেটা কিন্তু খুব দূরে যেতে পারে না, আর আব্বু ওই মানে যে রাস্তাটার কথা বললাম সিকোন একটা রাস্তা, ওটার উপর দিয়ে হাঁটছিল, আর ওই অবয়বটা পানির ভিতর থেকে হাঁটতেছিল। তো আব্বু মানে বলতেছে যে কে এদিকে মানে দেখি কে তুই, তো এরকম বলতেছে। আর ওই অভাবটা আস্তে আস্তে যাচ্ছে, মানে একদম দৌড়ে চলে যাচ্ছে, মানে যাইতেছে না। তো আব্বু চিন্তা করতেছে আজকে আর কি ওকে ধরবি। তো ওই অভাবটা আব্বু মানে আর তার হাঁটার গতি বাড়িয়ে দেয় মানে আগের থেকে। তো একটু জোরে জোরে হাঁটতেছে আর অভাবটা আস্তে আস্তে পিছনের দিকে মানে যাচ্ছে। তো এক পর্যায়ে আব্বু রাস্তা থেকে নেমে তারপরে পানির ভিতর দিয়ে হাঁটা শুরু করে। তো হাঁটতেছে কিন্তু ওই অভাবটার কাছে যেতে পারতেছে না। তো মানে এরকম একটু সময় হাঁটার পরে আব্বু দেখতে পায়। তো রাসেল ভাই আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি, মানে আমাদের এই যে বিলের ঘটনা বলতেছি, বিলটা অনেক বড়। তো বিলের এক সাইডে মানুষজন একদমই কম আর ঘর বাড়ি ওইদিকে নেই। তো ওই অভাবটা ওই মানে যেদিকে ঘর বাড়ি অনেক কম আর লোকজন নাই ওইদিকে আর কি চলে গিয়েছিল। তো আব্বু ওটার পিছন করতে করতে ওইদিকে চলে গিয়েছে। তো আব্বুর হাতে একটা মানে লাঠি ছিল আর একটা টর্চ ছিল। টর্চের আলো মানে অত দূর মানে বেশি দূরে যায় না, ওই মানে অনেক আগের ঘটনা বলতেছি, তো ওই টাইমে অত ভালো লাইটও ছিল না। তো আব্বু মানে চিন্তা করতেছে মানে লাইট জ্বালালে কিনা মানে ওইটা আর দৌড় দেয়। তো লাইট না জ্বালিয়ে আব্বু ওই লাঠিটা আর টর্চ নিয়ে মানে ওইটার দিকে হাঁটতেছে। তো এক পর্যায়ে রাসেল ভাই যখন মানে বিলের একদম শেষ প্রান্তে চলে গেল, তখন দেখা গেছে ওই অভাবটা আর হাঁটতেছে না, মানে জায়গা থেকে আর নড়তেছে না। তো এবার আব্বু চিন্তা করলো এবার কাছে গিয়ে ধরে দেখবি যে কে। তো আব্বু এবার ওইটার একদম কাছে চলে গেল। যাওয়ার পর রাসেল ভাই মানে ওটি দেখতেছে আব্বু যে ওটা কোনো মানুষের মতো না, মানে একটা অন্ধকারের ভিতরে বোঝা যাচ্ছে যে মানে একটা অন্ধকার অবয়বের মতো আর কি। তো আব্বু এবার ভয় পেয়ে যায়। আব্বু তো মানে আব্বু দেখতে পাচ্ছিল চাঁদের আলোয় যেটা কোনো মানুষ না, আর মানুষ হলে বোঝা যায় মানে একটু মানে আলো থাকলেই বোঝা যায় যে এটা মানুষ। আর তো আব্বু বুঝতে পারছিল ওটার কোনো মানে আকার নেই, মানে মানুষের মতো ওইরকম না, মানে বাতাসে ভাসছিল এরকম একটা জিনিস। তো আব্বু ভয় পেয়ে গিয়ে আব্বুর হাতে যে লাঠি ছিল ওইটা দিয়ে ওইটার মানে মাথায় জোরে একটা বাড়ি দেয়। দেবার পরে ওইটা মানে জোরে একটা চিৎকার করে, চিৎকার করার পরে ওই জায়গা থেকে ডাইরেক্ট অদৃশ্য হয়ে যায়। তো এই ঘটনাটা দেখার পরে আব্বু আরো ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার পরে মানে ওই জায়গায় আব্বু জ্ঞান হারায়। তো পরের দিন সকালবেলা বিলে যারা মাছ মানে জাল থেকে মাছ নিতে আসে, তো এসে তারা দেখতে পায় যে দূরে আব্বু আর কি অজ্ঞান হয়ে পড়ে আছে বিলের ভিতরে, মানে বিলের ভিতরে যে রাস্তা আছে ও রাস্তার উপরে। তো এরপরে তারা কাছে আসে, আসার পরে আব্বুর আর কি জ্ঞান ফেরায়। ফেরানোর পরে তাকে আর কি জিজ্ঞেস করে যে কি হয়েছিল বা কি সমস্যা, মানে এখানে এরকম পড়ে আছে কেন। তো তারপরে আব্বু পুরো ঘটনাটা বলে। বলার পরে সেদিন মানে আব্বু মোটামুটি অসুস্থ হয়ে যায় আর কি। তো তারপরে গ্রামের এক কবিরাজের কাছ থেকে মানে যেটুক ট্রিটমেন্ট নেয়ার মানে ওটুক নেয়, তারপরে মোটামুটি আর কি সুস্থ হয়ে যায়। তো রাসেল ভাই এরপর থেকে মানে আব্বুর ওই জালের মাছ আর কখনো চুরি হয়নি, আর ওই অভাবটা আব্বু আর কখনো দেখেনি। তো এই ছিল ঘটনা। রাসেল ভাই ঘটনা আমি ভালো করে সাজিয়ে গুছিয়ে বলতে পারি না, তারপরও বলার চেষ্টা করলাম। তো যদি ঘটনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আমি এর আগে অনেকগুলো ঘটনা পাঠিয়েছিলাম, সেগুলো সিলেক্ট করতেছেন না, তারপরও আমি এই ঘটনা অনেক কষ্ট করে পাঠালাম। তো এই ছিল ঘটনা। রাসেল ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। ভূত ডট কম শুনছেন, আমি একটার পর একটা ঘটনা শোনাচ্ছি আপনাদেরকে এবং আশা করছি আপনারাও এনজয় করছেন। আর মাত্র কিছুদিন পরে ঈদ, যারা এখনো ঘটনা পাঠাননি ঘটনা পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে rasel.bhoot.com@gmail.com। এই অ্যাড্রেসে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। কোনো কথা না বাড়িয়ে
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সাকিব সরকার, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা থেকে বলছিলাম। ভালো থাকাদের দলের এক অতন্ত্র প্রহরী রাসেল ভাই আপনি, তাই আর জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করলাম না কেমন আছেন। তো আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি ঘটেছে আমার দাদু বাসায়। একটু বিবরণ দিয়ে রাখি যে আমার দাদু বাসাটি হচ্ছে বগুড়া জেলার আশপাশে মহিমাগঞ্জ নামক একটি এলাকায়। তো ঘটনার সময়কাল হচ্ছে 2019 সাল। ঘটনাটা শুরু হয় এভাবে, যেমন আমার বাবার বড় ভাই অর্থাৎ আমার বড় চাচু যিনি, উনি প্রচুর অসুস্থ ছিলেন। তো ওনার হাত পায়ে পানি জমে গেছিল, ফুলে গেছিল ওনার হাত পায়ে, এবং প্রচুর শ্বাসকষ্ট হওয়ার কারণে ওনাকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তো তাকে দেখার জন্য আমি, আমার চাচাতো ভাই মাহি এবং আমার আরেক ফুফাতো ভাই শাহাদত তিনজন মিলে প্ল্যান করিতে যে তারে দেখতে যাব। তো যেই কথা সেই কাজ, প্ল্যান মতো তারে দেখতে যাওয়ার জন্য সকালে বের হলাম এবং সারাদিন ঘুরে আমাদের প্ল্যান ছিল রাত মানে সন্ধ্যাবেলায় আর কি ওনার সাথে দেখা করব। তো যেই কথা সেই কাজ, মানে সন্ধ্যাবেলায় বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে গেলাম, কিন্তু দুঃখের বিষয় যে তার সাথে আমাদের দেখা হলো না। হয়তো কোনো সিরিয়াস ইস্যুর কারণে তাকে অন্য অন্য কোথাও শিফট করা হয়। তো আমরা আবার সেই রাতেই ব্যাক করলাম। ব্যাক করার পর আর এখানে বলে রাখি, আমার যে দাদু বাসাটা এটা হচ্ছে মহিমাগঞ্জ নামক একটি এলাকায়, মহিমাগঞ্জ স্টেশন রেলওয়ে স্টেশন তার সাথে আর কি। তো আমরা বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আবার স্টেশনে আসলাম ঘোরার জন্য, একটু যে একটু সময় মানে পার করবো আর কি ভাইরা মিলে। তো পার করার এক পর্যায়ে আর কি আমার এক ভাই বললো যে ভাই চলো সামনে একটা ব্রিজ আছে দেওয়ানতলা ব্রিজ, তো আমরা সেখানে যে একটু ঘুরে আসি। তো বলে রাখা ভালো, এই ব্রিজটা নিয়ে অনেকের অনেক ধরনের কথা আছে। যেমন এই ব্রিজটা হচ্ছে পাশে একটা শ্মশানঘাট আছে এবং এর নিচে যে হিন্দু মূর্তিগুলো আছে যেমন দুর্গা কালী এগুলো আর কি বিসর্জন দেওয়া হয় নদীর পানিতে আর কি। তো আমরা তিন ভাই কথা মতো হাঁটতে ধরলাম মানে রাতের বেলা প্রায় 10টার মতো বাজে। আর বলে রাখি এখানে হচ্ছে গ্রাম টাইপের এলাকা, তো এই জন্য আর কি 10টার মধ্যে সব মানে কি বলবো মানে সব মানে সব চুপচাপ আর কি। তো আমরা হাঁটতেছিলাম তিন ভাই। তো হাঁটতে হাঁটতেই মানে ওই ব্রিজটা হচ্ছে স্টেশন থেকে প্রায় 2-2.5 কিলো হবে। তো আমরা হাঁটছিলাম এবং হাঁটতে হাঁটতেই ওই ব্রিজটার সামনে প্রথমে একটি বেলগাছ পড়ে, তারপর হচ্ছে একটি বটগাছ এবং ব্রিজের অপর পাশে হচ্ছে আর একটি বটগাছ। তো ভাই হাঁটার এক পর্যায়ে কেন জানি আমার মন সায় দিতেছিল না, আমি বললাম যে ভাই না যাই। তো ওরা আবার জোর করলো যে ভাই চলো চলো, তুমি তো দোয়া কালাম কিছু জানো, সমস্যা হলে মানে ভয় ডয় লাগলে একটু ফু দিও। তো ভাই হাঁটতে লাগলাম, হাঁটতে হাঁটতে মানে ব্রিজের কাছাকাছি যাওয়ার পর একটা মানে বললাম যে বেলগাছ ছিল, সেই বেলগাছের মধ্যে মানে একটা পেঁচা টাইপের কিছু ডাকাডাকি করতেছে। তো আমি বললাম যে ভাই মানে আমার মনে হয় যে না যাওয়াটাই ভালো হবে। তো ওনারা ওরা বললো যে আচ্ছা ঠিক আছে একটু দোয়া কালাম পরে ফুডু দিয়ে নাও। তো তাই করলাম, দোয়া কালাম পরে ওদের ফু দিয়ে দিলাম এবং আমি নিজে ফুরিলাম। তারপর হাঁটছি, হাঁটতে হাঁটতেই বটগাছটা পার হইলাম এবং বটগাছ পার হওয়ার পর এখানে যে ব্রিজের কথা বললাম সেই ব্রিজটা হচ্ছে মানে লোহার আর কি, ওর উপর দিয়ে ট্রেন চলাচল করে, নিচের মধ্যে বা সাইডের মধ্যে ধরার কোনো গ্রিপ নাই, পা হওয়ার কালে আর কি নিচে পড়ে যেতে হবে নদীর মধ্যে, প্রচুর পানি নদীতে। তো এখানে বলে রাখি যে পাশে একটি শ্মশান এবং নিচে মানে হিন্দুদের মূর্তি যারা যেগুলো বলে সেগুলো আর কি বিসর্জন দেওয়া হয়। তো আমরা ব্রিজের উপর উঠতেই মানে ভয় ভয় লাগা শুরু করলো আর কি আমার ভিতরে। তো আমরা আমার যে দুই ভাই ছিল ওরা বলতেছে ভাই আমার দুইজন দুই হাত চেপে ধরছে, চেপে ধরার পর বলতেছে ভাই তাড়াতে পার হও। এবং ভাই আমি বিশ্বাস করবেন না মানে যখন আমরা ব্রিজের মাঝামাঝি চলে আসি তখন প্রচুর বাতাস শুরু হয়, এমন বাতাস মনে হচ্ছে পিছনের মধ্যে মনে হয় ঘূর্ণিঝড় হইতেছে এমন অবস্থা। এবং আমার ভাই দুইজন বলতেছে ভাই পিছনে আমার যে ভাই মানে পিছনে আমার দাদু এবং আমার চাচু ওনাদের কণ্ঠ নিয়ে ডাকতেছে। তো এখানে বলে রাখি যে মাহি যে বাবা তার আমার ছোট চাচু উনি থাকে সৌদি আরবে, তো মানে এটা কিভাবে সম্ভব যে সৌদি থেকে এখানে ডাকবে। আর আমার যে দাদু উনি মারা গেছে হচ্ছে 2011 সালের দিকে, তো ওনারা নাকি ডাকতেছে পিছন থেকে এই কই যাস কই যাস এমনি বলতেছে। তো ভাই বিশ্বাস করবেন না, এত ভয় পাইছি যে পুরো অবস্থা খারাপ। আমি চিল্লায় চিল্লায় আয়াতুল কুরসি পড়তেছি এবং মানে জীবনের উপর দিয়ে আর কি মানে ব্রিজ পার হয়েছি। তারপর বার হওয়ার পর ভাই বললাম যে এখানে একটা বট গাছ আছে, তো সেই বট গাছ দিয়ে ঘুরে প্ল্যান করলাম যে আল্লাহ যাই হোক বাসাইছে, এখন আর এই পাশে যাবো না আমরা, 2 কিলোমিটার ঘুরে ঘুরে হইলেও রাস্তা দিয়ে যাব। তো ভাই রাস্তায় ওপাশে উঠলাম আমরা, ব্রিজ পার হয়ে মানে রাস্তায় উঠলাম। ওঠার পরে আমার যে দুই ভাই বলতেছে ভাই তাহলে আজকে একটা বাজি হোক, যে ওই আমরা ব্রিজের পরে যে গাছটা দেখলাম বট গাছ ওখানে গিয়ে একটা সেলফি তুলি। মাহি সাত উত্তরে বলতেছে, তো বলতেছে যদি তুই সেলফি তুলে আনতে পারিস তাহলে তোর 1000 টাকা দেবো। আমি বললাম যে ভাই দরকার আছে, একটা বিপদের হাত থেকে রক্ষা পেলাম, আবার তোমরা আপনি বলতেছ। তো আমার বলতেছে ভাই তুমি থাকো আমরা যাই দেখি সেলফি তুলে আনি। তো ওরা গেল, যাওয়ার পর ওখানে সেলফি তুলে আনার জন্য গেল, ওখানে যাওয়ার পর কিছুক্ষণ পর ওরা দৌড়ে আসতেছে, কি ব্যাপার? তো বলতেছে ভাই এখান থেকে চলো তাড়াতাড়ি। কেন কেন? তো আমি জিজ্ঞেস করলাম, তো আমাকে বলতেছে ভাই আমরা তো ছবি উঠাইছি কিন্তু ছবি উঠতেছে না, ওখানে স্পষ্ট আমরা ছবি তুললাম বাট এখন দেখতেছি ছবি নাই, মানে ছবি আমরা দেখাইতে পারলো না। তো আমি কথাটা বিশ্বাস করলাম না যে এটা হয়তো কোনো টেকনিক্যাল ফল্টের কারণে এটা হয়েছে। তো ওনারা ওরা আবার মানে ওদের চোখ মুখ দেখে বুঝতে পারলাম যে ওরা প্রচুর ভয় পাইছে এবং সত্য কথাই বলতেছে। এমনকি ওরা একটা মসজিদের সামনে এসে বলতেছে ভাই আল্লাহর কসম করে বলতেছি মসজিদের সামনে যে আমরা ছবি উঠাইছি বাট ছবি এখন নাই ফোনের মধ্যে, এরকম একটা অবস্থা। তো এখন বললাম যে ভাই এখানে আর এক মুহূর্ত নয়, চলো আমরা যাই। তো যেই কথা সেই কাজ, আমরা আবার হাঁটতে শুরু করলাম এবং হাঁটতে হাঁটতে আবার রাস্তা দিয়ে হাঁটতেছি, এবার হাঁটতে হাঁটতে সামনে একটা বাস, তারপরে আবার বাজার পার হইলেই আর কি স্টেশনটা। তো বাজারের কাছে যখন আসছি ভাই কি বলবো, কুকুরের প্রচুর ডাকাডাকির আওয়াজ শুরু হয়েছে এবং এমন আওয়াজ, বিকট আওয়াজ, এরকম আওয়াজ আমি কখন শুনিনি। তো মানে আবার যখন মানে বাজারটা পার হয়ে যাবে এমন সময় বিকট একটা আওয়াজ, লাইক দ্যাট মনে করেন যে এরকম এই টাইপের একটা আওয়াজ হইল। মানে ভাই এত ভয় পাইছি ভাই, মনে হয় কলজা বের হয়ে আসার মতো অবস্থা। তো আমি কি করলাম, তাড়াহুড়া করে একটা পাথর নিয়ে সুরে ক্লাস পাঠ করে বাম হাত দিয়ে আমি সুরে মারছি পিছনে, দিয়ে তিনজন এমন দৌড়েছি ভাই বাসার মধ্যে। হ্যাঁ, এবং বাসায় যাওয়ার পর আল্লাহ আল্লাহ করতেছি এবং পরদিন সকালবেলা উঠলাম। তো আমার যে দুই ভাই ছিল ওদের প্রচুর জ্বর ছিল এবং আল্লাহর রহমতে আমার কিছু হয়নি। তো ভাই এটাই ছিল আমার ঘটনা, জানি না কতটুকু ভয়ের, কিন্তু আমরা সেদিন খুব ভয় পাইছিলাম ভাই। আর যদি ঘটনাটি ভালো লাগে অবশ্যই প্রচার করবেন। আর কতটুকু কুসাই বলতে পারলাম না এই জন্য ভাই ক্ষমা প্রার্থী। ভালো থাকবেন রাসেল ভাই, দীর্ঘজীবী ভুট.com ভালোবাসা হবে রাম। আসসালামু আলাইকুম।
নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় ভূত.com উইথ রাসেল।
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। এবং অনেকেই বলছেন যে অডিও ক্লিপগুলো ভালো হচ্ছে, মাঝখানে অডিও ক্লিপ নিয়ে আমরা খুব স্ট্রাগল করছিলাম, অনেকেই অডিও ক্লিপ শেয়ার করছিলেন কিন্তু কিছুতেই যেন লিসেনারদের পছন্দ হয় না। কিন্তু আমি সবসময় অডিও ক্লিপের উপরে জোর দিই, এই কারণে এখানে লিসেনার তার ঘটনাটি তার মতো করে গুছিয়ে বলতে পারেন, এটা একটা অনেক বড় ব্যাপার, আর সে কারণেই অডিও ক্লিপের আমি সবসময় পক্ষে। আজকেও আরো একটা অডিও ক্লিপে যাচ্ছি, আশা করছি এটি আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাওয়া যাক।
প্রিয় রাসেল ভাই আসসালাম আলাইকুম, আশা করি আপনি অনেক বেশি ভালো আছেন, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। রাসেল ভাই আমি আপনার ভূত.com এর অনেক বড় একজন ভক্ত। যখন আপনি বলেন যে আপনাকে ঘটনা পাঠাইতে, তখন আমার নিজের কাছে খুব লজ্জিত লাগে, কারণ আমার জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেছে যেটা কিনা আমি আপনার বলতে পারি নাই বা কোনোদিন বলার সাহসও করি নাই। আসল ভাই, জীবনের প্রথম এটা আমার রেকর্ড করা ফার্স্ট ভয়েস। আমি জানি না আমার বয়সটা কেমন হবে, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনি নিজ গুণে ক্ষমা করে দিবেন। আসল ভাই, আমার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানা লাখটিয়া গ্রামে। আসল ভাই, এই ঘটনাটা আমার নানার বাড়িকে কেন্দ্র করে, আমার নানার বাড়ি একই গ্রামে। আসল ভাই, তাই আর দেরি না করে সরাসরি আমি আমার ঘটনায় চলে যাই। আসল ভাই, আমরা সঙ্গত কারণে গাজীপুর থাকতাম। আমার আব্বু আমার আম্মুকে বিয়ে করার কিছুদিন পরে আমরা গাজীপুর চলে আসি। বলে রাখা ভালো, আমার আব্বু একটা সোয়েটার ফ্যাক্টরিতে চাকরি করতো গাজীপুরে, সেই সুবাদে আমরা গাজীপুরে থাকতাম। আসল ভাই, আমার আব্বু এবং আমার আম্মু দুজন রিলেশন করে বিয়ে করে, যেটার কারণে আমার নানা ভাই আমার আব্বুর উপরে খুব বেশি একা রাখছিল। আমার আব্বুকে দেখতে পারত না কিংবা আমার আব্বুরে তেমন সহ্য করতে পারত না। আসল ভাই, যেহেতু আগে বলেছি এটা আমার নানুর বাড়িকে কেন্দ্র করে একটি ঘটনা, তো যখন আমি ক্লাস ফোরে পড়ি তখন ডিসেম্বর মাস ছিল, শীতকাল ছিল। আমার নানি অনেক আব্বুর কাছে ফোন দিয়ে বলতেছিল যে গ্রামের বাড়িতে বেড়াইতে যাইতে। আমার আব্বু তখন যথারীতি ঠিক হলো যে একদিন গ্রামের বাড়িতে বেড়াইতে যাবে। যেই কথা সেই কাজ, এদিকে আমার পরীক্ষাও শেষ, তো যেহেতু ডিসেম্বর মাস ছিল, হালকা ঠান্ডার সময় ছিল, তখন আমরা যথারীতি গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে গ্রামে পৌঁছাইতে পৌঁছাইতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তো আমরা যখন বাস থেকে নামি রাসেল ভাই, নামার সঙ্গে সঙ্গে আমার চোখ একটা চায়ের দোকানে যায়। ওই জায়গায় আমার নানা বৈশা রয়েছিল আর কি, তো বুঝতে পারছেন গ্রামের যেহেতু সন্ধ্যা, তো সেহেতু যেমন ইলেকট্রিসিটি ছিল না, তো সন্ধ্যার তারপরে মানে অনেক অন্ধকার অন্ধকার মনে হইতেছিল আমার কাছে। তো আমি নানার দিকে নানার দূর থেকে ডাক দিলাম, তো নানা ভাই যথারীতি আমার কাছে আইসা আমার জড়ায় ধরলো। তোমার আম্মু আমার আব্বু নানার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলার পর তারা গ্রামের উদ্দেশ্যে রওনা দিল, কিন্তু আমার নানা ভাই আমার যাইতে দিল না। আমার নানা ভাই বলতেছে যেহেতু আমার নাতি অনেকদিন পরে আসছে, তোমার নিয়ে আমি বাজারে একটু ঘোরাঘুরি করি, কিছুক্ষণ পর বাজার সদাই করিয়া তারপর আমরা একসাথে রওনা হব। তো যথারীতি আমার আব্বু আমার আম্মু তারা নানু ভাইয়ের উদ্দেশ্যে রওনা হলো। তো ওইদিকে আমার নানু ভাই আমার নিয়ে ঘুরতে ঘুরতে প্রায় অনেক রাত হয়ে গেছে, আর ওইদিকে আমার কিছু কাঁচা বাজার, তারপরে দুইটা মাছ, তারপরে আর অনেক কিছু শাক সবজি কিনতে কিনতে প্রায় রাতে ১০টা। তো রাত ১০টা যেহেতু বেজে গেছে, তো আমার নানা ভাই বলতেছে যে রাত তো অনেক হয়েছে, চল এবার আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা দিই। তো আসল ভাই, আমি আগেই বলে রাখি আমার নানার বাড়িতে পৌঁছাইতে একটা বিল, তারপর একটা বাজার, তারপর একটা কবরস্থান। তো বিলটা অনেক ভয়ঙ্কর ছিল রাসেল ভাই, ওই বিল নিয়ে অনেক ঘটনা আছে যেটা আমি আজকে বলবো না, সেটা অন্য কোনোদিন বলবো, যেগুলো আমার নানির মুখ থেকে শোনা কিংবা গ্রামের অনেক মানুষের কাছ থেকে আমার শোনা। তো যথারীতি আমার নানা ভাই আমার নিয়ে রওনা হইল। যখন আমরা বাজারের সীমানা সাইরা যখন মানে বিলের মধ্যে দিয়ে যেহেতু যাইতে হইব, তো আমরা বিলে মানে বিলের মধ্যে নেমে গেলাম। তো বিলের সাইড দিয়ে মানে ছোট আইল ছিল, তো ওই আইল দিয়ে যাইতে হইব। তো আমরা যথারীতি হাঁটা শুরু করলাম, নানা ভাই আর আমি গল্প করতে করতে যাইতেছি, তো নানা ভাই আমার পিছনে আমি নানা ভাই সামনে। তো হঠাৎ করে আমার নানা মানে আমার বলতেছে যে থাক তুমি আর সামনে আগাইও না, আমি তোমার সামনে থাকি, তুমি আমার পিছা থাকো। তো আমি ঘটনাটা বুঝতে পারলাম না, তো নানা ভাই যথারীতি আমার পিছনে দিল, নানা ভাই সামনের দিকে হাঁটতেছে। তো হঠাৎ করে আমার কাছে মনে হইলো যে কেউ একজন আমার নানা ভাইরে খুব সুন্দর করে সালাম দিল। তো আমার নানা ভাই সালামের জবাব নিল, কিন্তু আমি কিছু দেখতে পারলাম না যে কে সালাম দিতেছে কিংবা কে। আমার কাছে মনে হয় কেউ অদৃশ্য কেউ সালাম দিচ্ছে। আমি তখন ভয় পছন্দ করে আমার কাঁপতেছি। আমি নানা বলতেছি নানা কে তোমার এইভাবে সালাম দিতেছে। নানা বলতেছে ওইসব কিছু না, তুমি একটু শক্ত হয়ে দাঁড়াও, আমি দেখতেছি কি হয়েছে। তো আমার নানা ভাই যথারীতি সালামের উত্তর নিল। তো আমার নানা ভাই বলতেছে কি যে সিরাজউদ্দিন, তো আগে বলে আমার নানা ভাইয়ের নাম ছিল সিরাজউদ্দিন। তো সিরাজউদ্দিন তুমি আর সামনের দিকে যাও না। তো আমার নানা ভাই বলতেছে কেন, বলছে তুমি মাছ নিয়ে যাইতেছ, তোমার তো সমস্যা হইতে পারে সিরাজউদ্দিন, তুমি সামনের দিকে যাও না। তো আমার নানা ভাই বললো যে না, আমার তো মানে এই রাস্তা দিয়ে যাইতে হইব, আমার তো এই রাস্তা দিয়ে যাওয়া ছাড়া আমার কোন আর পথ নাই, নাহলে অনেক দূর দিয়ে ঘুরে যেতে হইব। তখন নানা ভাই আর কথা শুনে নাই, নানা ভাই যথারীতি আমার হাতটা শক্ত হয়ে ধরে ওই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো। প্রায় অনেক অনেকটুকু চলে গেলাম আমরা যাওয়ার পর, যেহেতু বিলটা অনেক বড় ছিল, মোটামুটি প্রায় শেষ সীমানায় যখন আমরা পৌঁছাই, তখন ঘটলো একটা আজব ঘটনা। তো নানা ভাই যখন শেষ মানে পৌঁছায় দেখলো অনেক বড় একটা বিড়াল মানে পথ তাগলে দাঁড়ায় রয়েছে, মানে বিড়ালটা এত কালো ছিল মানে চোখগুলো জলজল করতেছে বিড়ালটার। তো আমার নানা ভাই দিকে প্রচন্ড পরিমাণ ভয় পাইতেছে, উনি যেহেতু গ্রামের মানুষ আগে থেকেই বুঝতে পারছিল যে হয়তো কোনো না কোনো সমস্যা হইতে পারে। তো নানা ভাই যেমন সুরা টোরা পারত কিংবা যেমন উনি যা যা পারত আমল করতে সবকিছু নানা করলো। তো হঠাৎ করে এক সময় মানে বিড়ালটা লাভ দিয়া নানার ব্যাগের উপরে পড়লো, যে ব্যাগের মধ্যে মাছ ছিল। তো তেমন কিছু হইল না, তো নানা ভাই যথারীতি বিড়ালটা লাভ দিয়া দূরে সরাই দিল। তারপর যখন আমরা কিছু দূর যাই, যাওয়ার পরে সামনে বারজার একটা বড় একটা বাস যায়, তো নানা ভাই দেখলো কি একটা বাস, বড় একটা বাস মানে রাস্তার মধ্যে পড়ে রয়েছে। তো এরকম ভাবে শুয়ে রয়েছে, উঠার উপর দিয়ে যাওয়া যাবে না, কিন্তু গুইরাও যাওয়া যাবে না, সাইড দিয়ে যেহেতু পুকুর ছিল তো পুকুরের মধ্যে নেমে যেতে। তো নানা ভাই প্রচন্ড পরিমাণ ভয় পেতেছে, আর আমি বলতেছি নানা ভাই তুমি যাও নাকি লিগা। তো নানা ভাই বলতেছে বাসের উপর দিয়ে যাওয়া যাবে না, রাতের বেলা যদি কোনো বাস শুয়ে থাকে তাহলে অনেক সমস্যা হইতে পারে। তো যেই কথা সেই কাজ। তো নানা ভাই কি করলো, সেই জায়গায় অনেক দোয়া দূরত পড়তে লাগলো, অনেক কিছু মানে যা যা পারত সবকিছু নানা পড়তেছে। তো পড়ার পর আমি তো ঠিক তেমন বুঝতাম না, তো আমি নানা ভাই শক্ত করে জড়িয়ে ধরলাম যে কি হইতেছে এগুলা। তো হঠাৎ করে মানে জ্বর তুফান শুরু হয়ে গেল, মনে হইতেছে যে যেমন বাস যার ভাঙ্গা যাইব, মানে প্রত্যেকটা বাস যেমন মাটিতে শুয়ে পড়বো, এরকম একটা জ্বর শুরু হয়ে গেছে। তো আমার নানা ভাই তো আরো প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে গেছে। তো নানা ভাই একটা কাজ করলো যে লুঙ্গিটারে মানে একটা গিট্টু দিল আর কি, মানে লুঙ্গির নিচ থেকে উপরে উঠে মানে লুঙ্গির কোন একটা গিট্টু দিল। তো নানার কথায় পরে বুঝলাম যে লুঙ্গিতে গিট্টু দিলে নাকি, তারপর গিট্টু দিয়ে নাকি মানে সুরা কালাম পড়লে মানে সামনে যদি কোনো অশুভ শক্তি থাকে তার নাকি অনেক ভয় পায়, তার নাকি মানে অনেক দূরে চলে যায়। তো অনেকক্ষণ সুরা কালাম পড়ার পরে সত্যি সত্যি মানে ওই বাসটা উপর দিকে উঠে গেল, তারপর জ্বর তুফান সবকিছু বন্ধ। এইভাবে যত রীতি যখন বাড়ির কাছাকাছি ওই কবরস্থানের কাছে আসলাম, ওই কবরস্থানে আর তেমন কোনো ঘটনা ঘটে নাই, আমরা যথারীতি খুব ভালো মতো বাড়িতে আইসা বললাম। আসার প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে রান্না বাড়া শেষ, আমরা খাই শুইতে শুইতে প্রায় রাতের ১২টা কিংবা ১২:৩০ বেজে গেছে। তো মোটামুটি চোখে ঘুম এসে পড়ছিল, আমি মোটামুটি ঘুমাই পড়ছিলাম। তো হঠাৎ করে রাতের বেলা আমার বাথরুমে যাওয়ার প্রয়োজন হইলো আর কি। তারপর আমি হঠাৎ করে আমার আম্মুরে ডাকা শুরু করলাম যে আম্মু আমার গ্রামের বাড়িতে বুঝতেই পারে রাসেল ভাই যে টয়লেট একটু দূরে হয়। তো আমি আম্মুরে বললাম যে আম্মু আমার তো ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়েছে, তুমি একটু আমার নিয়ে যাও। তো আম্মু বললো যথারীতি আচ্ছা ঠিক আছে, আম্মু আমার সাথে বাইর হইলো। তখন আর কি রাসেল ভাই এক ধরনের ম্যাচ লাইট পাওয়া যেত, যেমন টিপ দিলে ম্যাচ ছিল সাদা লাইটও থাকতো। তো ওই লাইটটা নিয়ে আর কি আম্মু বের হইলো। বের হওয়ার পর যখন আম্মু বারান্দায় আসলো, আসার পর আম্মু বলতেছে কি যে বাথরুমটা তো একটু দূরে, তো তোমার বাথরুমে যাওয়ার দরকার নাই, সাথে একটা বাগান আছে আমাদের নানার বাড়ির, বলতেছে তুমি ওই বাগানে যাও। তো বাগানটা যেহেতু কাছে আমার আম্মু আর সাথে যায় নাই আমার, আমি আম্মুরে মানা করছিলাম যেহেতু আমি বড় হয়ে যাইতেছি আমার একটা লজ্জার ব্যাপার আছে। তো আমি বলতেছি আম্মু তোমার যাওয়ার দরকার নাই, আমি যাই তুমি জায়গায় দাঁড়ায় থাকো। তো এইটা বলে আমি গেলাম সাথে ম্যাচ লাইটটা নিয়ে। তো হঠাৎ করে রাসেল ভাই আমার কাছে যেটা মনে হইতেছে, আমি মানে যেহেতু একটু জঙ্গলের মতো ছিল আর কি, কয়েকটা বাস তারপরে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু গাছটা ছিল আর কি জায়গায়, তো হঠাৎ করে আমার কাছে মনে হইতেছে যে গাছের উপরে হয়তো কেউ লাফালাফি করতেছে, মানে গাছটা অনেক মানে লাফালাফি করতেছে আর কি, গাছের ডালপালা গুলো অনেক জোরে মানে তুলতেছে মানে প্রত্যেকটা গাছে। তো আমি ভয়ে ভয়ে একটু উপর দিকে তাকাই, রাসেল ভাই বিশ্বাস করবেন না তখনই মানে শুরু হয় আমার মানে এখন এই ঘটনাগুলো মনে হইলে আমার ভিতরটা মানে কেমন জানি শিলের রুম গুলা দাঁড়ায় যায় আর কি। মানে প্রত্যেকটা গাছের উপরে দেখলাম যে সাদা কাপড় পরে কেউ একজন একজন বসে রয়েছে। রাসেল ভাই এই ঘটনাটা দেখার পরে আমি এত পরিমাণ ভয় পাইছি রাসেল ভাই যে প্রত্যেকটা মানুষের চোখ গুলা জলজল করে জ্বলতেছে, আর হাত গুলো বিশাল বরাবর, যদি হাত গুলো আমার দিকে বাড়ায় আমার এক হাতে তারা ধরে ফেলবো। তখন আমি আর কোনো কিছু না ভেবে আমি জোরে একটা লাফ দিই, মানে আমি এটা বুঝতে পারলাম না যে রাসেল ভাই আমি এক লাফে কিভাবে আমার মানে বারান্দার মধ্যে এসে বললাম যে বারান্দার সামনে এসা আমি পড়ে গেলাম, আমার কাছে মনে হয় যেন আমি একটা লাফ দিচ্ছি শুধু। তো আমি তো তখন যথারীতি অজ্ঞান হয়ে গেলাম। তো আমার নানা ভাই বাইর হলো, নানা ভাই বাইর হওয়ার পরে মানে নানা ভাই আমার আম্মুর বকাবকি করতেছে যে আম্মু কেন সাথে গেল না, আমি ছোট একটা মানুষ। তো যাই হোক আমার নানা ভাই সেই রাতে আমার আব্বুরে নিয়ে এক উজার বাড়িতে গেল। তো উজারের সাথে গোটা নিয়ে আসলো, উজা এসে আমার জার ফুক করলো। তারপরে আমার নানা ভাইয়ের অনেক পরিমাণ বকতে ছিল যে এটা কি করলা তুমি, কারণ তুমি তো বাড়ির মেয়ে অশুভ শক্তি ডেকে নিয়ে আসছো, তুমি যখন বিলের মধ্যে যখন তোমার একটা ভালো জিন যখন তোমার না করছিল যে এখন তুমি যাও না, তখন তোমার আসা উচিত ছিল না। তো নানা ভাই তো ওইটা নিয়ে পছন্দ ভাই ভাই। তারপর নানা ভাই বলে যে এখন আমার কি করতে হবে। তো নানা ভাই উনি একটা তাবিজ দেওয়া যায়, বলতেছে তোমার কারণে বাড়িতে এত বড় দুর্ঘটনা ঘটছে, তো তুমি এই তাবিজটা কোনো সময় খুলবা না। আর এরপরে তেমন আর কিছু হয় না রাসেল ভাই, এটা আমার জীবনের সত্য একটা ঘটনা। এখনো রাসেল ভাই আমি ওই দিনগুলো আমার খুব বেশি মনে পড়ে, আমি রাতে এখন ওইগুলো স্বপ্ন দেখি যে খুব ভয়ঙ্কর কিছু আমার দৌড়াইতেছে কিংবা আমার অনেক বেশি ভয় দেখাইতেছে। রাসেল ভাই আমার এই ঘটনাটা যদি সিলেক্ট হয় তাহলে রাসেল ভাই আমার দয়া করে আমার একটু জানাবেন, আর আমার শুধু একটি ইমেলের মাধ্যমে জানাইলে হবে, আর চাইলে আমার কলও দিতে পারেন, আমি আমার নাম্বারটা দিয়ে দিব, সমস্যা নেই। রাসেল ভাই আমার এই ঘটনাটা যদি সিলেক্টেড হয় তাহলে আমি পরবর্তীতে আরো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আছে যেগুলো আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে ঘটা সেগুলো আপনার মধ্যে পাঠাবো ইনশাআল্লাহ।
Spirit, be here with me.
Bhoot.com. The fear returns with Russell.
Hello, Russell. Assalamu alaikum. Apni kemon achen? আজকে আমি একটা ঘটনা শেয়ার করতে যাচ্ছি। এই ঘটনা ঘটে যায় এই আপনার 12 রমজানের দিন, মঙ্গলবার। তো আমি যথারীতি তারাবি নামাজের জন্য বেরিয়ে যাই ইফতারের পর। তো আজকে কেন জানি আমার তারাবি নামাজের সময় অনেক শরীরটা কেমন জানি করতেছিল আর কি, খারাপ লাগতেছিল। তো আমি তারাবি নামাজ পড়ে যথারীতি বাসায় আসি। তো বাসায় আসার পর আম্মু একটা ঘটনা বলে, যেটা বলে আমি নিজে অবাক হয়ে যাই যে আম্মু নাকি এই তারাবি নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিতেছিল, কাজ টাজ ইফতারি পর যে কাজগুলো থাকে ওগুলা শেষ করার পর। তো আমরা আবার একটা বিলাই পালি আর কি। তো ওই বিলাইটা আসে ঘরের ভিতরে আসে, তো আম্মু দেখে কি বিলাইটার শরীরে রক্ত লাগানো, উনি ওই বিড়ালটা মানে অন্য বিড়াল অথবা এটাকে কামড় দিছে বা এটা কোনো ভাবে আঘাত পাইছে এই কারণে মানে ওইটা শরীরে রক্ত। তো আম্মু ওইটারে ওইটা শরীরের মধ্যে যে হলুদ লাগিয়ে দিলে ভালো হয়ে যায় এই কারণে আম্মু এটাকে মানে ধরতে চাইছে। আম্মু ধরবে এর মধ্যেই বিড়ালটা কি করছে দৌড়ে ছাদের মধ্যে চলে গেছে। তো আম্মু ওইটার পিছিয়ে পিছিয়ে গেছে। তো পিছিয়ে পিছিয়ে যাওয়ার পর তো এটা ছাদে গিয়ে একবারে একবারে রেলিং এর সামনে চলে গেছে। রেলিং এর সামনে চলে যাওয়ার পর ওই সামনে আরেকটা ছাদ ছিল একটু উঁচা, তো বিড়ালটা ওটা উঠে গেছে। তা আমি যেহেতু ওই বিড়ালটাকে অনেক ভালোবাসত আর কি, তাই ওই বিড়ালটাকে মানে তার সে নিজে
আমার এক কলিগ মানে আমি যার সাথে জব করি সে ভাইয়াটা আমাকে গল্পটা বলেছে তার সাথে ঘটা। তো ভাইয়াটার নাম হচ্ছে সাফায়েত। তো তার সাথে ঘটে যাওয়া একটা মর্মান্তিক ঘটনা আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। তো ঘটনাটা শুরু হয় ধরতে পারেন প্রায় 2014 কি 15 এই টাইমে, ঠিক এই সময়ে তারা তিন বন্ধু মিলে যাত্রা দেখতে যায়। পাশের গ্রামে একটা যাত্রা পালা অনুষ্ঠান হয়, সেখানে যাত্রা দেখতে যায়। তো যাত্রা দেখতে গেল তারা, খুব ভালোভাবে গেল সেখানে। তো যাত্রা প্রায় শেষের দিকে তখন প্রায় অনুমানিক রাত একটা থেকে দেড়টা এরকম সময় হয়ে যায়। তো বেশি রাত হয়ে যাওয়ার কারণে যাত্রা কিছুক্ষণের ভিতরে শেষ হয়ে যাবে, তখনই একটা বৃষ্টি চলে আসে। তো বৃষ্টি আসার পর রাসেল ভাই যেটা হয়, তারা কি করলো, তারা যার যার মতো ছুটে গেল, মানে যাতায়াতে আরো বিভিন্ন গ্রাম থেকে যে লোকেরা আসছে যার যার মতো শেষে চলে গেল, কেউ দড়িয়ে কেউ সাইকেল নিয়ে কেউ বাইক নিয়ে যার যার মতো শেষে চলে গেল। তো যখন সাফায়েত ভাই মানে যখন বৃষ্টিটা আসে আর কি সবাই চলে যায়, তখন সাফায়েত ভাই আবার একটু সাইডে, তার আবার মানে সিগারেট খাওয়ার অপার ছিল, সে একটু সাইডে সিগারেট খাইতে গেছিল, ওই টাইমই বৃষ্টিটা হয়। তখন তার বন্ধু বান্ধব যা আছে তারাও চলে গেছে, মানে সে তখন একেবারেই একা, আশেপাশে কেউ নেই, নির্জন সবকিছু। তো অনেকক্ষণ সে বসে আছে সেখানে, কারো দেখা পাচ্ছে না। তো সে চিন্তা ভাবনা করলো, এখানে আমি একা থাকি কি করবো, আমি হাঁটা দে বাড়ির দিকে, একাই চলে যেতে পারবো আমি মনে হয়, তো আমি বাড়ির দিকে চলে যাই। তো সে কি করলো, তার পকেট থেকে একটা সিগারেট বের করে আর একটা সিগারেট জ্বালালো। তো সিগারেট জ্বালিয়ে সে হাঁটা দিল বাড়ির উদ্দেশ্যে। ধরেন পাশের গ্রামের থেকে তার বাড়ির যেতে মনে করেন যে ম্যাক্সিমাম 20-30 মিনিট, প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে। তো সে হাঁটা দিল, তো হাঁটা দিল, যাইতে যাইতে হঠাৎ লক্ষ্য করলো ঠিক রাস্তার মাঝখান বরাবর কিছু একটা, মানে প্রায় ধরেন লাশের মতো কিছু একটা শুয়ে আছে। লাশের মতো বলছি আমি এই কারণে, মানে যে জিনিসটা শুয়ে আছে সেটা আসলে সাদা, এই কারণে আমি লাশ বলছি। তো সাফায়েত ভাই আমাকে যেটা বললো, যে তার হাতে যে মোবাইল ফোনটা ছিল সে মোবাইল ফোনটার আলো জ্বালিয়ে সে মানে জিনিসটা ভালোভাবে দেখার জন্য মানে লাইটটা ওঠার জিনিসটার দিকে মারলো আর কি। মারার পর সে দেখলো মানে হঠাৎ করে মানে অতি স্বভাবে ঠাস করে মানে জিনিসটা রাস্তার মাঝখান থেকে সাইডে চলে গেল। সে তো ধরে দোয়া কালাম পড়া শুরু করে দিল, এটা আবার কি। তারপরে সে মনে সাহস নিয়ে, সে কিন্তু অনেক সাহসী ছিল কিন্তু তেমন ভয় পায় না জিনিসটা দেখে, সে আসলে জানে যে জিন টিন এই রাস্তায় থাকে। তবে সে সাহস করে বলল, দেখ আমি তোর ক্ষতি করব না, তুই আমার ক্ষতি করিস না, আমাকে আমার মতো যেতে দে। তো সে আর একটা বিড়ি ধরালো রাসেল ভাই, মানে আর একটা সিগারেট জ্বালালো। সিগারেট জ্বালানোর পর সে আবারও হাঁটা দিল, হাঁটা দেওয়ার পর আবার একটু সামনে যাওয়ার পর হঠাৎ করে একটা গায়েবি আওয়াজ এসে বললো, কিরে কই যাস, তোর এখনো ভালো আছে, তুই সিগারেটটা নিবা, তুই সিগারেটটা নিবা, তা না হলে কিন্তু তোকে আমি আজকে মেরে ফেলবো। তো রাসেল ভাই সাফায়েত ভাই বললো যে আমি সিগারেট নিবাবো না, আগুন নিবাবো না, তুই পারলে কিছু কর আমারে। সে দোয়া কারাম পড়তেছে, যা যা জান তা পড়তেছে। তো একটা সময় দেখা যায় যে জিনিসটা হঠাৎ করে মানে বিশাল আকৃতির হয়ে, পুরো দানব আকৃতির হয়ে ওর সামনে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে তুই আজকে বেশি ফিরতে পারবি না, তোর বলছি না আগুন নিবাইতে, তুই নিবাস নাই, তারপর একটার পর একটা তুই সিগারেট খাচ্ছিস, তোর তো জানের মনে হয় কোনো ভয় নাই, তুই তো আজকে বেঁচে যেতে পারবি না। পরে কয় কি মানে সাফায়েত বলে, সাফায়েত বলে তুই আমার কিচ্ছু করতে পারবি না, আমার সাথে আল্লাহ আছে, তুই কিচ্ছুই আমার করতে পারবি না। তো সে কিছু দোয়া কালাম করে তার শরীরে ফুঁ দিয়ে আবার ভাটা শুরু করলো, মানে সাফাত ভাই যত সামনের দিকে আগায় ওই দৈত্যাকৃতির অবয়বটাও যত সামনের দিকে আগায়, মানে একটা শিল্ডের মতো হয়ে গেছে আর কি। যেমন ধরুন মানে সাফায়াত ভাই সাফায়াতের পরিতে একটা শিল্ড পড়ে গেছে, ওই শিল্ডের কারণে আর কি সাফায়াত ভাইকে কি টাচ করতে পারছে না ওই জিনিসটা। তো আগাচ্ছে 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 হঠাৎ করে জিনিসটা থেমে গেল। থেমে গিয়ে বলল, এই শোন আজকের জন্য তুই বেঁচে গেলি, তোকে আমি আর একদিন ঠিকই আমি তোর গার মোটকিয়ে তোকে আমি এখানে রাস্তায় ফেলে রাখবো, তুই নিশ্চয়ই মরবি, তুই আমার সাথে অনেক ফাজলামি করেছিস, তুই নিশ্চয়ই আমার হাতে মরবি। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা, খুব ছোট্ট একটি ঘটনা, এটাই আমার ফার্স্ট ঘটনা, বলতেটি হলে ক্ষমা সন্ত দৃষ্টিতে দেখবেন। তো ঘটনাটা সিলেক্ট হলে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভালো থাকবেন সবাই।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমরা আজকের মতো আমাদের এপিসোডটি এখানে শেষ করব। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন অনেক 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 ধন্যবাদ। আশা করছি আমাদের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। আমাদেরকে জানান ইমেল করে, আমাদেরকে জানান SMS এর মাধ্যমে, আমাদেরকে জানান ফেসবুকের মাধ্যমে কেমন হচ্ছে আমাদের এপিসোডগুলো, এবং ঈদে আপনারা কি ধরনের এপিসোড শুনতে চান, কয়টা এপিসোড চান আজকের মধ্যে আমাদের জানিয়ে দিতে হবে, আমরা সেইভাবেই হয়তো প্রস্তুতি নিব। কথা না বাড়িয়ে সরাসরি আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে আবারও ঈদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.কম এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।